আসসালামু আলাইকুম। অগ্রিম বসন্তের এই রাতে অদ্ভুতের 216তম এপিসোডে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আহমেদ বাবু। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো চলে এলাম আজকে আপনাদের কাছে আরো একটি বেশ ভয়ের নতুন এপিসোড নিয়ে, এবং যথারীতি থাকছে বেশ কয়েকটা ভয়ের ঘটনা, আর আমরা অচিরেই ডুবতে বসি ভয়ের ঘটনাগুলোতে। কেমন লাগছে আপনাদের কাছে বসন্তকাল? বসন্তকাল কিন্তু আসলে তারিখ নির্ভর করে আসে না, বসন্তের আভাস বাতাসে পাওয়া যায়। এই যে বললাম, গত সপ্তাহে আমি বলেছিলাম আপনাদের যে ছাদে বসে থাকলে বা খোলা কোথাও বসে থাকলে বসন্তের একটা সুবাস পাওয়া যাচ্ছে, সেটা কিন্তু পাচ্ছি প্রতিনিয়ত। এই সুবাসটা আরো স্ট্রং হচ্ছে এবং এটা হতে থাকবে যতদিন না পর্যন্ত প্রথম বৃষ্টি নামে। বৃষ্টির সাথে সাথেই এই সুবাসটা আস্তে আস্তে ফেড হয়ে যাবে বা মিশে যাবে, এবং তখন এই যে মনসুনের একটা আভাস আপনারা পেয়ে যাবেন। আর মনসুনের আভাস পাওয়ার আগে কিন্তু গ্রীষ্মের কথা আসে, কিন্তু সেই গ্রীষ্মের সাথে মনসুন মিশে থাকে। কেমন যেন একটা মানে বৈচিত্র্যময় একটা চারিদিকে পরিবেশ তৈরি হয়, এটা আমাদের দেশেই সম্ভব। সত্যিকারে আপনারা যারা বিদেশ থেকে আসেন অনেকদিন পর, তখন কিন্তু তারা এই জিনিসটা বুঝতে পারবেন। আমি যখন অনেকদিন পর বিদেশ থেকে এসেছিলাম, আমি কিন্তু জিনিসটা বুঝতে পেরেছিলাম। আমার কাছে অসাধারণ লেগেছিল, মানে হারিয়ে গিয়েছিলাম এরকম একটা অবস্থা। মানে কি বলবো, মানে অনেকদিন পর নিজের দেশের এই অসাধারণ একটা জিনিস এটা ফিল করা যায় বা উপলব্ধি করা যায়, যেটা সচরাচর যারা প্রতিদিন থাকেন তারা এতটা পারবেন না। যাই হোক, অনেক হয়ে গেল ওয়েদার নিয়ে কথা, এখন চলে যাব মূল অনুষ্ঠানে। আর আমি চলে যাব কয়েক সেকেন্ডের জন্য, ফিরে আসবো আপনাদের জন্য ঘটনা নিয়ে। তার আগে আবারও সেই রিকোয়েস্টটা করব, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, কাইন্ডলি সাবস্ক্রাইব করে দিন, লাইক দিন এবং শেয়ার করে দিন, যাতে করে অন্যরা অদ্ভুতলে শুনতে পায়। যারা অনুষ্ঠানে আছেন তারা যদি লাইক দেন, তাহলে যেটা হবে অনুষ্ঠানটা ছড়িয়ে যাবে অনেকের কাছে, এবং সেটাই আমরা চাচ্ছি। তো যাই হোক, আরেকটা রিকোয়েস্ট, যারা বিদেশে আছেন তারা দেখতে পাবেন সেখানে একটি জয়েন অপশন আছে, আপনারা চাইলে মেম্বারশিপ অপশন জয়েন করে দেখতে পারেন। সেখানে অনেক মেম্বারশিপ কন্টেন্ট আছে এবং আপকামিং আরো কন্টেন্ট সেখানে আসছে। যাই হোক, কথা না বাড়িয়ে চলে যাচ্ছি, ফিরে আসছি ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। চলে এলাম অদ্ভুতুরেতে এবং নিয়ে এলাম আপনাদের জন্য প্রথম ঘটনা। এই যে ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন ঢাকা থেকে একজন শ্রোতা, এবং তিনি তার নাম গোপন রাখতে চাইছেন, তো সুতরাং আমি একটি ছদ্মনাম ব্যবহার করে তার ঘটনাটা শেয়ার করব। তো ওনার নাম ধরে নিলাম রাজীব, এবং রাজীব তিনি সেই সময় তিনি থাকতেন রংপুর বিভাগের কোন একটা জায়গায়, তাদের পরিবার থাকতো সেখানে, এবং তিনি তখন এসএসসি পরীক্ষার্থী ছিলেন। 2006 সালের ঘটনা। 2006 সালে রাজীব তখন তার পরীক্ষার পরপর তার এক বন্ধুর সাথে বেড়াতে যান তাদের বাড়ি টাঙ্গাইলের কোন একটা জায়গায় তার বন্ধুর বাড়ি, এবং যেই জায়গার কথা তিনি বলেছেন সেই জায়গাটা ছিল একেবারেই পানি দিয়ে ঘেরা। সেই জায়গাতে এখন বর্তমানে হয়তো ব্রিজ হতে পারে, তিনি বলেছেন সেই সময় কোনো ব্রিজ ছিল না, এটা টোটালি ছিল একটা একটা কাইন্ড অফ লাইক এ বিগ আইল্যান্ড এরকম একটা অবস্থা, মানে বেশ বড় একটা দ্বীপের মতো, সেখানে যাতায়াতের ব্যবস্থা ছিল নৌকা। তো রাজীব সেখানে যায় তার বন্ধুর সাথে এবং সেখানে কয়েকদিন ঘোরাফেরা করে, খুব ভালো লাগে তার কাছে কারণ গ্রামটা একটু আইসোলেটেড হওয়াতে সেখানে যেহেতু যাওয়া আসার জন্য ব্রিজ নাই, খুব সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ এবং খুব এনজয় করেছিল রাজীব সেখানে। এবং এই কয়েকদিন ঘোরাফেরার পরে শেষের দিন তারা ঘুরতে বেরিয়েছে এবং তারপর দিন রাজীব চলে আসবে। তো সন্ধ্যার পর হাঁটছে ঘুরছে বিভিন্ন জায়গাতে, একটা জায়গায় তারা চলে আসলো, এই জায়গাটা একেবারেই গাছে ঘেরা, মানে একপাশে পুরো গাছ এবং আরেক পাশে হচ্ছে ফসলের একটা ক্ষেতের মতো, এবং খুব সুন্দর একটা পরিবেশ। তখন গ্রীষ্মকাল, বাতাস বইছে বেশ, মানে বেশ বাতাস বইছে, আবার দেখা যাচ্ছে গরমও লাগছে। তো হাঁটছে, তো হাঁটতে হাঁটতে রাজীব আর তার বন্ধু এক জায়গায় আসলো। তো রাজীবের তখন হঠাৎ খুব জল বিয়োগ করার প্রয়োজন পড়ে এবং সে তার বন্ধুকে বলে দাঁড়া আমি আসতেছি, বলে সে দৌড় দেয় এবং তার বন্ধু কিছু বুঝে ওঠার আগে সে দৌড়ে চলে যায়। গিয়ে সে একটা ঝোপ দেখেছিল, সে মনে মনে প্ল্যান করছিল যে ঝোপের ওখানে, তো ঝোপের ওখানে সে দাঁড়ায়, দাঁড়িয়ে মানে সে তার মানে কাজ করবে, জল বিয়োগ করবে। এই সময় সে খেয়াল করে যে সেই যে জায়গাটায় সে দাঁড়াইছে তার ভেতরে বাইরে কিন্তু চাঁদের আলো আছে, সেটার আলো আধারে এসে পড়তেছে এবং বেশ কিছু মানে যেটাকে বলে হচ্ছে লিক, স্কাই লিক, মানে আকাশ থেকে যে চাঁদের আলো হালকা করে গাছের ফাঁক ফোকর দিয়ে এসে পড়তেছে। তো তার চোখ পড়ে ভেতর দিকে, সে দেখে একটা বিশাল অবকাঠামো ভেতরে, পুরনো একটা, বেশ পুরনো একটা বাড়ির অবকাঠামো দেখা যাচ্ছে এবং এই চাঁদের আলো ফাঁক ফোকর থেকে পড়ে যেই জায়গায় চাঁদের আলো লাগছে সেই জায়গাগুলো শ্যাওলা ধরা এবং মানে ছাদের ওখানে বেশ নকশা দেখা যাচ্ছে, মানে বোঝা যাচ্ছে যে বেশ বড় বড় কিছু কিছু তৈরি করা সেই জায়গায়, মানে ছাদের উপরে ছাদটা, যে ছাদটাও বেশ কারুকার্য করা, এটা বোঝা যাচ্ছে চাঁদের হালকা আলোতে, এবং যেসব জায়গায় পড়ছে জায়গাটা শ্যাওলা ছাওয়া জায়গা এবং গাছগাছালি সে যেখানে যেখানটায় দাঁড়িয়েছে একটা বড় আম গাছ, তার পায়ে দিয়ে মানে একবারে পাতা জমে আছে জায়গাটা এবং বোঝা যাচ্ছে যে হেঁটে গেলে ওই জায়গাটায় যাওয়া যায়। কেমন যেন একটা অশুভ পরিবেশ চারিদিকে, কেমন যেন মনে হচ্ছে একটা গুমোট পরিবেশ বাসার চারিপাশে। তো রাজীব কয়েক সেকেন্ডের চিন্তা করে সে আস্তে করে তার কাজ করা শুরু করে, সেখানে সে জল বিয়োগ করা শুরু করে। তো তার বন্ধুর মধ্যে চলে আসছে, সে শব্দ পায় পেছনে, তো সে উঠে দাঁড়ায়, উঠে তার মতো সে পরিচ্ছন্ন হয়ে সে বন্ধুকে বলে কি রে বেটা তুই পিছিয়ে এসে দাঁড়াইছিস কেন? তার বন্ধু বলে যে আরে তুই এখানে কি করলি, তুই এই জায়গায়, এটা এটা জানো যে আমাদের এখানে দোষ লাগা একটা বাড়ি, এই বাড়িটা এখানে একটা মানে জমিদার বাড়ি, এটা অনেক দোষ লাগা একটা বাড়ি, এখানে মানুষ সাধারণত আসেই না, আমরা তো হাঁটতে হাঁটতে তো ওদিক দিয়ে আসছি, এখানে আসার এই গাছ, এই গাছও অনেক বাজে একটা গাছ, মানুষের অনেক দোষ লাগে, তুই কি করলি এখানে, পিশাব করলি কেন, চল 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 বলে তাকে টানা শুরু করে এবং বলে যেটা তো খারাপ কাজ করলি। তার বন্ধু ভালো বলছে খারাপ কাজ করলি, দোষ লাগা বাড়ি বেটা, মানুষ এখানে হাঁটেই না দিনে, কত মানুষের কত কাহিনী। তো রাজীব জিজ্ঞেস করে কি কাহিনী, তো তার বন্ধু বলতেছে তুই জানোস না এখানে অনেক কাহিনী আছে। যাই হোক, রাজীব আর এটা শুনতে চায় না রাতের বেলা এমনি, আর তার এত টেনশনও দেয় না সে, আর বয়স কম তো, কেবল SSC পরীক্ষা দিচ্ছে সে। হাঁটতে হাঁটতে একটু পরে দুই বন্ধু ভুলে যায় এবং এই যে হাঁটতেছে সেই গ্রামের রাস্তা দিয়ে চাঁদের আলো বাতাস গ্রীষ্মকাল, এর মাঝে তারা হেঁটে বাসায় চলে আসে। বাসায় এসে ওই দিনের মতো আর ঘুমা যায়, আর কিছু খেয়াল নেই। তো ওই দিন আর তার কিছুই হয় নাই আসলে। পরদিন সকালবেলা রাজীব উঠে চলে আসে তাদের রওনা দিয়ে, তার বন্ধুর কাছ থেকে তাদের বাড়ি চলে আসে। তো তাদের বাড়ি চলে আসার পর কিন্তু বেশ অনেক মাস সময় চলে গেছে, তার সাথে আর তেমন কিছুই ঘটে নাই এবং সে ওই ঘটনা ভুলতেই বসছিল যে ওইটার সাথে আসলে তার কোনো মানে কিছু এরকম ঘটছিল বা সামথিং লাইক দ্যাট, এটা নিয়ে তার আসলে খুব একটা মনে আর কোনো ব্যাপার স্যাপার নেই। তো এর মাঝে সে কলেজে ভর্তি হয়েছে এবং যখন কলেজে পড়ে এরকম সময় একবার তার বাবা মা গেছে তাদের গ্রামের বাড়িতে, মানে সেই রংপুরের গ্রামের কোনো একটা জায়গায় তারা বাড়ি করতেছিল তখন। তো সেই বাড়ির কাজ দেখতে তার বাবা মা চলে যায় এবং তাদের বাসায় তখন রাজীব একাই থাকতো, মানে বাবা মা বা তার ফ্যামিলিতে ভাই বোন যারা ছিল ছোট তাদেরকে নিয়ে চলে যেত বাবা মা, রাজীবকে একাই রেখে গেছে বাসায়। তো বলছে যে তুই ক্লাস করবি, খাওয়া দাওয়া করবি, তোর মতো তুই থাক, এই সেই আমরা দুই দিন পরে আসতেছি। তো রাজীব এটা আবার খুব এনজয় করতো, কেন না হঠাৎ করে এই ভাষার সবাই চলে গেলে তার কাছে মনে হতো সে বাসার রাজা। তো খুব মানে খুব মানে খুব আনন্দে থাকতো সে, ঘোরাঘুরি, বন্ধু যদি থাকতো বন্ধুদেরকে দু একজন ক্লোজ ফ্রেন্ডকে ডেকে নিয়ে আসতো আড্ডা দিতে, চা নাস্তা খাওয়াতো, কেন বাবা মা টাকা দিয়ে গেছে হাতে। তো বাপ মা চলে গেছে, রাজীব খুব খুশি, সে মনে করতেছে তার তখন নাকি সিনেমা দেখার অভ্যাস, সে মনে করতেছে যে আমি আজকে সিনেমা দেখবো। আর তখনকার থিয়েটার গুলোতে মানে মুভি থিয়েটার যেগুলো ছিল স্ট্যান্ড অ্যালোন থিয়েটার আর কি, সিঙ্গেল স্ক্রিন থিয়েটার ছিল তখন গ্রামে এবং বিভিন্ন জায়গায় ছিল সিঙ্গেল স্ক্রিন থিয়েটার। এখন এগুলো আসলে আমাদের বন্ধ হয়ে গেছে অনেক জায়গাতেই, মানে একেবারেই নাই প্রায় বলা চলে। সেই সময় এগুলো ছিল এবং তখন মুভি স্ক্যাজুয়াল ছিল এরকম, যেমন 3টা থেকে 6টা, 6টা থেকে 9টা, 9টা থেকে 12টা লেট নাইট শো, যেটা এই লেট নাইট শোটা অনেকেই দেখতে পছন্দ করত। তো রাজীবেরও খুব মানে ইচ্ছা ছিল লেট নাইট শোতে সে মুভি দেখবে এবং তার বন্ধুর সাথে বলে যে দোস্ত চুলাই আজকে আমরা অমুক সিনেমা দেখুম এবং দেখে তারপরে বাসায় আসবো। তো ফ্রেন্ড রাজি, আর কোনো অসুবিধা নাই। তো দেখা যায় বন্ধুও তার বাসায় থাকার কথা বলে চলে আসে। রাজীব আর তার ফ্রেন্ড রাত্রেবেলা 9টার দিকে তারা যায় সিনেমা হলে দেখতে, এবং সিনেমা হলটা তাদের বাসার থেকে কয়েক কিলোমিটার দূরে। তো ওখানে যাওয়ার জন্য যেটা হয় যে রাজীব দর বাসায় সাইকেল ছিল, সে সাইকেল নিয়ে যায় সে আর তার ফ্রেন্ড। তো যখন যাচ্ছে তখনই কিন্তু আসলে ওইটা তো আসলে জেলা শহর পুরোপুরি শহর না আর কি, জায়গা থাকতো তারা ওইটা সাবার্ব, এবং সাবার্বের সবকিছু দেখা যাচ্ছে যে ওই সময় রাত 9টার মানে আগে দিয়ে 8:30টার দিকে মানে স্তিমিত হয়ে আসছে, অনেকটাই স্লো হয়ে আসছে চারিপাশে, দোকানপাটগুলোতে মানুষ একটু কমে গেছে। আর যে সময়টা রাজীব যাচ্ছিল সেটা ছিল শীত আসি আসি করে এরকম একটা সময়, দেখা যাচ্ছে ওই সময় গ্রীষ্ম চলে গেছে, মানে বা সেই যে গরম ভাবটা, গরম ভাবটা কিন্তু আমাদের দেশে থাকেই মোটামুটি, দেখা যাচ্ছে যে আমরা যতই শরৎ হেমন্তকাল পার করি তারপর একটা গরম ভাব থাকে। তো ওই সময়টা শীত আসার ঠিক আগের মুহূর্তে হয় কি, কিছুদিন আগে গরমটা কমে যেয়ে কেমন যেন একটা একটা হালকা ভাব আর ঠান্ডা মিশ্রিত একটা অবস্থা চলে আসে, এবং অনেক একটা স্মেল পাওয়া যায় বাতাসে, আর হালকা কেমন একটা কুয়াশা কুয়াশা ভাব থাকে। তো যেহেতু সাবার বনে গাছপালা আছে ঠিক সেরকমই একটা পরিবেশ, এর মধ্যে দিয়ে রাজীব সাইকেল চালা যাচ্ছে, তাদের অঞ্চলটা পার হলো, ছোট ছোট কালভার্ট আছে কয়েকটা পার হয়ে, রাস্তা পার হয়ে যাচ্ছে গাছগাছালি এর মধ্যে দিয়ে, বেশ লাগছে রাতের বেলা এবং চাঁদের আলো আছে। আর সাইকেলের সামনে একটা ছোট্ট লাইট লাগানো, ওইটা ওই যে ছোট্ট একটা পাওয়ার্ড ডায়নামো বলে একটা ছোট্ট, ওইটা দিয়ে জলে আর কি টিম টিম করে জলে আর কি। তো এইভাবে সে তার বন্ধুকে সামনের রডের উপর বসায় নিয়েছে তারপর যাচ্ছে, কারণ তার ক্যারিয়ারটা এত স্ট্রং না পেছনের। তো গল্প করতে করতে সে আর তার বন্ধু দুজন যাচ্ছে, গিয়ে সিনেমা হলে পৌঁছাইলো, সেখানে গিয়ে তারা সাইকেল লক করে রাখলো, কিছু খাওয়া দাওয়া করে সিনেমা দেখলো। সিনেমা শেষ রাত 12টা বাজে, বের হয়ে আসতেছে বাসার দিকে, এবং সাইকেলের চাকার মধ্যে একটু সমস্যা করতেছে বারবার। তারা বল সিনেমা হল থেকে যখন বেরিয়েছে তখনই কিন্তু দেখতেছে ঠিক হলের শো ভাঙছে, তখন যতগুলা মানুষ বেরিয়েছে কিছু তাদের মতো ইয়াং মানুষ আর কিছু একটু বয়স্ক লোক কর্মজীবী, এরা যখন বের হয়ে গেছে তখন দেখতেছে যে মানে জায়গাটা নীরব হয়ে গেছে হঠাৎ করে, এবং যেহেতু এটা একটা সাবার্ব সেখানে কিন্তু মানুষজন খুব বেশি নাই, দুই একটা ফলের দোকান টোকান পার হয়ে আসার পরে দেখতেছে একদম নীরব। এর সাইকেলের চাকাটার মধ্যে জানি কেমন করতেছে খট 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 শব্দ করতেছে, একটু পর চেন পড়ে গেল। তো তার বন্ধুরে নামাইলো, সে নামায় দেখলো যে দুইটা সমস্যা, একটা হচ্ছে সাইকেলের চাকার হাওয়া কমে গেছে আর চেনটাও পড়ে গেছে, যাই হোক বাজে একটা অবস্থা। চেনটাকে উঠে আবার চালানোর চেষ্টা করলো, দেখলো যে না চেন ওই চাকার খটখট শব্দ হচ্ছে কারণ কি হাওয়া কমে গেছে এবং সাইকেলের ব্যালেন্স নষ্ট হয়ে যাচ্ছে এই কারণে, আর এই কারণেই ওই চেনটা ঠাস করে পড়ে যাচ্ছে এখান থেকে। তো এটা দিয়ে আসলে কাজ হবে না, তখন বললো যে আমরা সাইকেল ঠেলে নিতে হবে দুজনের, কি আর করার। এখন এই রাতের বেলা গভীর রাত, এবং তারা যখন আসতেছে যেখানে, এটা কিন্তু হাইওয়েও না, যে রাস্তা দিয়ে তারা আসতেছে সেই রাস্তাটা হচ্ছে একটা এমনি রাস্তা, এখান থেকে দিনের বেলা চলাফেরা করে এখানকার পাবলিক ট্রান্সপোর্টেশন, ভ্যান গাড়ি ইত্যাদি ইত্যাদি চলে, তো ওখান থেকে আসতে, কিন্তু এখন কিচ্ছু নাই রাস্তার মধ্যে, কোনো না রাতের বাসও আসতেছে না শহর থেকে যে এই জায়গাটা আলোকিত হয়ে যাবে, রাতের বাস আসলেও তো একটা দুইটা আসে কিন্তু নাই, এরকম নাই, একেবারে অন্ধকার, ঝিঝি পোকা ডাকতেছে, চাঁদের আলো আছে আর অনেক দূরে স্ট্রিট ল্যাম্প একটা দেখা যাচ্ছে। তো এরকম করে তারা ওই জায়গাটা পার হয়ে এইবার আসলে একদম অন্ধকার রাস্তায়, এটাও তাদেরকে পার হয়ে আসতে হবে, এবং দুই পাশে গাছগাছালি, এর মধ্যে আসতেছে তারা কিন্তু আসলে অন্য কিছু চিন্তা করতেছে না, গল্প করতে করতে যাচ্ছে দুই বন্ধু, বিভিন্ন গল্প করতে, সাইকেল ঠেলতেছে এটাতে একটু কষ্ট হচ্ছে, দুইজনে ধরে ধরে নিচ্ছে। তো এইটাতে মোটামুটি তাদের একটা নিজস্ব মানে এক্সারসাইজ হয়ে যাচ্ছে, গেমে যাচ্ছে। তো অনেক দূর গিয়ে বললো যে আর একটু দাঁড়াই, রাজীব বললো একটু দাঁড়াই দাঁড়া। যেখানে দাঁড়াচ্ছে সেই জায়গাটা আসলে একটা থানা ছিল তাদের কাছে, মানে যেটা পুলিশ স্টেশন বলে। তো সেই পুলিশ স্টেশনটার যে জায়গাটা ওইটা একটু অন্যরকম রহস্যময় ছিল, এটা রাজীব লিখছে। কারণ হচ্ছে সেই জায়গাটা একটা বর্ণনা দিতে সে যে জায়গাটা ছিল এরকম যে এখন নাকি সেখানে পুলিশ স্টেশনের পাশে মধ্যে দিয়ে রাস্তা নেই তাদের বাড়ি যাওয়ার, সেটা নাকি পরে ঘুরায় ফেলছে, ঘুরায় নিয়ে গেছে একদিকে। তো যে জায়গা দিয়ে ওখানে যাওয়ার রাস্তাটা ছিল সেটা হচ্ছে পুলিশ স্টেশনের মাঝখান দিয়ে, মানে থানার মাঝখান দিয়ে রাস্তাটা ছিল আর কি। তো সেই রাস্তা দিয়ে যেতে গেলে যে প্রথম যেখান থেকে শুরু হয় রাস্তাটা, সেই জায়গার পর থেকেই নাকি বেশ অন্ধকার, এবং সে ঢোকার জায়গাটার অনেক আগে হচ্ছে একটা ল্যাম্পপোস্ট, এবং তারপর পুরো অন্ধকার, এবং অন্ধকার হয়ে আসছে হচ্ছে মেন ঢোকার রাস্তাটা। ঢোকার পরে হচ্ছে যে জায়গাটা, এটা হচ্ছে সোজা একটা রাস্তা চলে গেছে, একটা মসজিদ শুরুর দিকে হাতে বাইরে একটা মসজিদ আছে, তারপর আর একটু সামনে গেলে ডান দিকে হচ্ছে থানাটা। এবং থানাটাও যে খুব ওয়েল লাইটেড এরকম কিছু না, থানার সামনে একটা ছোট লাল বাতি জ্বলতো, মানে ছোট ওই যে মানে ফিলামেন্টের বাল্ব জ্বলতো ওই সময়, মানে তখনও ওখানে কোনো টিউব লাইট অথবা এই যে এলইডি বা এই ধরনের লাইটগুলো জ্বলে না তখন। এই তখন ওই যে যেটাকে বলে যে পাওয়ার লাইট বা যেটা মানুষ ইউজ করতো মাঝখানে, সেগুলো জ্বলতো না। এখানে যেটা কোনো হ্যালোজেন ল্যাম্পও জ্বলতো না, সেই যে ফ্লোরোসেন্ট বাল্বগুলো সেগুলো জ্বলতো তখন। তো যাই হোক, থানা বেশ খুব একটা আলোকিত থাকতো না, হালকা একটা ফিলামেন্ট বাল্বের আলোতে হালকা আলো হয়ে থাকতো। এবং তারপরে নাকি উল্টা দিকে, একটু সামনেই উল্টা দিকে ছিল বড় বড় তিনটা আম গাছ, বিশাল আম গাছ থানার উল্টা দিকে। এবং সেই আম গাছের পেছন দিকটা হচ্ছে একদম একটা প্রান্তরের মতো, এবং দূরে গাছগাছালি দেখা যায়। এবং তার পাশেই, তার থেকে একটু পরে গেলে একটা বিশাল পুকুর, এবং সেই পুকুরের পাশ দিয়ে মানে পিছনের দিকে যে পাশে একদম ঝোপঝাড়, মানে ওইদিকে মানে কি আছে গাছপালা জঙ্গলের মতো, ওখানে কেউ আর যায় না। আর তারপরে হাতের ডান দিকে পার হইলে দেখা যাচ্ছে বিশাল মাঠ, এবং ওই রাস্তা এগিয়ে গেছে অনেক দূর, এবং সেই রাস্তা দিয়ে ওই শেষ মাথার দিকে হচ্ছে যে রাজীবদের বাসা। তো এই থানাতে যেটা হতো, থানাতে নাকি তখন অনেক সময় ওই দেখা যেত যে অপঘাতে মরা ডেড বডি এগুলো আসতো, মানে এখানে ওই যে দেখা গেছে যে এইখান থেকে পারমিশন নিয়ে নিয়ে যায় ওখানকার মর্গে, আবার সেগুলো নিয়ে এসে এখানে রাখতো, আবার মানে ওখান থেকে কাজ শেষ করে আবার থানায় আনতো, আবার যাওয়ার সময় নিয়ে যেত। তো অনেক সময় দেখা যেত যে ওই গাছগুলোর নিচে ওই ডেড বডিগুলো এনে ভ্যান গাড়িতে, অথবা দেখা যেত যে কোনো পিক আপ ভ্যানে এনে রাখছে ওইখানে। তো আবার ওখানে জটলা পেকে পাকিয়ে যেত, মানুষজন আসতো কথা বলতো, হ্যাঁ বিভিন্ন রকম ব্যাপার স্যাপার হতো। তো যেহেতু রাজীবরা আসলে একদম টিনেজার কিউরিয়াস, তো অনেক সময় রাজীব আসতো এসে দেখতো, সন্ধ্যার সময় মানুষজন জটলা পাকায় থাকলো, হাঁটতে হাঁটতে আসতো এসে দেখতো কি অবস্থা, এবং মানে এই জিনিসগুলো সে অভ্যস্ত দেখতেন। তো যাই হোক, তারা দাঁড়াইছে কিন্তু থানাতে ঢোকার আগে, তারা দুই বন্ধু যেখানে দাঁড়ায় একটু রেস্ট নিচ্ছে, থানাতে ঢোকার যে বাউন্ডারির আগে দুই বন্ধু দাঁড়ায় রেস্ট নিচ্ছে, এবং বলতে তারা একটু জিরায় নেই, কারণ সাইকেলটাও ভারী, সেই ফিনিক্স সাইকেল অনেক ভারী। তো অনেকক্ষণ কথাবার্তা বলে তারপর দুই বন্ধু বলল আচ্ছা চল, ঠেলে ঠেলে আবার যাচ্ছে। সাইকেলের চাক্কা যেহেতু হাওয়া চলে গেছে আরো ভারী লাগতেছে তাদের কাছে সাইকেল ঠেলতে। তো যাই হোক যাচ্ছে, এবং ঠিক যখন নাকি তারা থানার বাউন্ডারির কাছে আসছে, ওই সময় পেছনের যে লাইট ছিল, মানে ওই যে স্ট্রিট ল্যাম্প, এটা টপ করে নিভে গেল, এবং বুঝলো শুধু ওইটা না, চারিপাশ অন্ধকার হয়ে গেল। মানে মসজিদের সামনে হালকা একটা আলো জ্বলে, থানার একটা আলো ছিল, মানে সব একদম পুরোপুরি ব্ল্যাক আউট, মানে ইলেকট্রিসিটি চলে গেছে, পুরা একটা অন্যরকম পরিবেশ চারিপাশে, মানে এক ফোটা আলোর সোর্স নেই, আদার দেন দ্য মুন, মুন লাইট যেটা আছে চাঁদের আলো, সেটাতে হালকা চাঁদের আলো পড়ছে, আর পুরো জায়গাটা খা খা করতেছে। এবং রাত তখন বেজে গেছে প্রায় একটার মতো, এবং রাত একটার দিকে কোনো মানুষজন নাই সেই জায়গায় একদম, এমনকি থানার বাইরেও কোনো মানুষ নেই। কারণ দেখা গেছে ওই সাবার্ব এলাকাতে সাধারণত খুব একটা মানে সমস্যা হয় না, মানুষজন এসে ইয়ে করে না, এরকম একটা অবস্থা। তো কি করবে, তারা একটু থমকায় গেছে কয়েক সেকেন্ডের জন্য, রাজীব আর তোর ফ্রেন্ড। তো চিন্তা করে পরে হাঁটতেছে আর কিছু বলতেছে না, দুজন হেঁটে হেঁটে যাচ্ছে। তো হেঁটে হেঁটে যাচ্ছে, সেই থানার সাইডটা পার হয়ে আসছে, ঝিঝি পোকার ডাক বেড়ে গেছে অনেক। তো আম গাছের কাছে যখন তারা আসছে, গল্প করতেছিল বন্ধু দুজন, আস্তে আস্তে একটু লো ভয়েসে কথা বলতেছিল কারণ শব্দ অনেক দূর যায়। এই সময় হঠাৎ করে অল অফ এ সাডেন একটা ধপ করে শব্দ হলো তাদের সামনে, ধপ করে শব্দটা এত জোরে হয়েছে মনে হচ্ছে বিশাল কোন ওজনের বস্তা কেউ সামনে ফেলছে এরকম। তো দুজনে লাফ দিয়ে কেঁপে উঠে দাঁড়ায় গেছে পিছনে, মানে একটু পিছায় গেছে তারা, ঘটনা কি। তো কিছুক্ষণ বোঝার চেষ্টা করলো যে কিসের শব্দ হলো, কি পড়লো তাদের থেকে বেশ খানিকটা সামনে, এবং সেখানে কিন্তু ওই যে গাছগুলো যেখানে ওই যে ডেড বডি রাখা হতো ওই জায়গায়। তো বুঝতে পারতেছে না। খানিকক্ষণ পর তাদের কাছে হঠাৎ করে চোখটা আরো একটু সয়ে আসছে আলোটা ওই জায়গায়, কারণ ওই জায়গাটা অন্ধকার আরো ডেন্স। যে এর মধ্যে দেখলো যে ওই জায়গায় একটা অবয়ব, অবয়বটা মনে হচ্ছে যে মাটি থেকে বেশ খুব বেশি উঁচা না, মাটি থেকে প্রায় 3.5-4 ফিট এরকম উঁচা, কিন্তু একটা অবয়ব। অবয়বটা দেখে মাটি থেকে উঁচা না, 3.5 ফিটের মধ্যে, কিন্তু মানুষের মতো অবয়ব। হ্যাঁ, একটু উইয়ার্ড, তাদের কাছে অবাক লাগলো যে এটা কেমন। তারপর তারা দেখলো হঠাৎ করে মনে হচ্ছে অবয়বটা মানুষের মতো, বুঝতে পারতেছে আলো যখন আরো সয়ে আসছে চোখে, মানুষের মতো কিন্তু মনে হচ্ছে এটা মানুষের কোমর পর্যন্ত একটা অবয়ব, মানে নিচের অংশটা নাই, এবং দুইটা হাতও আছে, এটাও বুঝতেছে যে হাত আছে, মাথাটা আছে কিন্তু কোমর পর্যন্ত এবং মাটির সাথে। তো অবাক হয়ে গেল যে এরকম তারা জীবনে দেখছে, যে কোনো অনেক মানুষ আছে যে একটা দুর্ঘটনায় বা কিছুতে শরীরের অঙ্গহানি হয়েছে এরকম দেখছে, কিন্তু এরকম রাতের বেলা এরকম কালো কুচকুচে একটা অবয়ব, মানুষ হলে তো তাও একটাই ছিল, হঠাৎ করে দেখলো মনে হলো যে এই জিনিসটা তাদের দিকে তাকালো, এবং তাকাইছে যে তাকানোর পরে তাদের বুকটা কেঁপে উঠছে, কারণ ওই জিনিসটা যে তাকাইছে তার চোখ দুটো তপ করে জ্বলে উঠছে। এই যে চোখটা জ্বলে উঠলো, এটাতে কিন্তু রাজীবরা খুবই ভয় পেয়েছে দুইজনই, মানে মনে হচ্ছিল সাইকেল ফেলে দৌড় দেয় তারা। এই সময় দেখলো যে ওই অবয়বটা মাথা আবার ঘুরায় আরেক দিকে, আস্তে আস্তে দুই হাত দিয়ে মাটিতে ছেঁচায় ছেঁচায় চলে গেল, এবং চলে যেতে যেতে যে সে যে পুকুর পাড়ে যে ঝপ করে পানিতে পড়লো, পানিতে একটা শব্দ পেল তারা পড়ার। তো এই শব্দটা পাওয়ার পরে তারা বুঝতে পারছে খুব ভয়ের, তো তারা আর ওদিকে যায় নাই, তারা দ্রুত সাইকেল ঘুরায় হাঁটা দিল বাইরে, কারণ ওখানে আর একটা মানে ঘুরে যাওয়া পথ আছে। তারা সেই পথ দিয়ে বের হয়ে সাইকেলটাকে কোনো মতে, মানে দুই বন্ধু একজন আরেকজনকে ছেড়েও যাচ্ছেন এরকম অবস্থা নিয়ে, সেই ঘুরে মানে সেই ঘুরে যাওয়া পথে, এবং সেই ঘুরে যাওয়া পথটাও হচ্ছে কিন্তু দুই পাশে ক্ষেতের মাঝখান দিয়ে গেছে, ওইটার মধ্যে দিয়ে যাওয়া শুরু করলো। তো তার ফ্রেন্ড তাকে বলতেছে আস্তে যে এখান থেকে সেকে ঠিক করলি দুই পাশে ক্ষেত, এবং ক্ষেতগুলো মোটামুটি উঁচু তাদের হাঁটুর সমান। তো বলছে না ওইখান থেকে খুব ভয় লাগতেছে, এটা কি আমি বুঝলাম না, ওটা কি দেখলাম। আসলে রাজীব চিন্তা করতেছে তার জীবনে তেরম কিছু দেখে নাই সে। তো যাই হোক, ওইভাবে করে আস্তে আস্তে তারা ক্ষেতের মধ্যে দিয়ে সাইকেল টানতে অনেক কষ্ট এরম করতে করতে এক সময় তারা মানে এসে তাদের বাসায় পৌঁছাইল। বাসায় পৌঁছাইছে যখন তখনও বিদ্যুৎ আসে নাই, তো রাজীব যে তালা খুললো, তালা খুলে বাসায় ঢুকছে, একটু পরে তপ করে বিদ্যুৎ আসছে। তো বিদ্যুৎ আসার পরে তো মনে মানে একটুখানি ভিতরে একটু স্বস্তি আসছে, মানে তাদের কাছে যে যাক, মানে ফোনে একটা বিদ্যুৎ না থাকা অবস্থা একটা জিনিস, আর বিদ্যুৎ আসলে কিন্তু পরিবেশটা অন্যরকম হয়ে যায়। তো বাসায় ঢোকার পরে তখন রাজীব একটু স্বস্তি পেল, এবং তারা দুজন নিজেরা হাত মুখ ধুয়ে টোকে বাসায় খাবার দাবার যা ছিল খাওয়া দাওয়া করলো, করে তারা রাতে ঘুমায় গেল। এবং দুই বন্ধু ছিল, রাজীবের খুব ভয় লাগতেছিল, তার কাছে কেন জানি মনে হইতেছিল যে কিছু একটা আসবে রাতের বেলা, সে আর তার বন্ধু যে ঘুমাইছে তার মনে হচ্ছিল যে ওই যে জিনিসটা দেখছে সেটা হয়তো আসবে বা ওইটাকে সে আবার দেখবে, এরকম ভয়। সে অনেকক্ষণ মানে ঘুমাতে পারছিল না, তার বাসায় সে যে ঘুমায় আছে শুয়ে আছে সে বারবার তাকাচ্ছিল, বাতি জ্বালা রাখছিল অন্য রুমে, সে বারবার তাকাচ্ছিল দরজার দিকে। যাই হোক, ওই দিন আর কিছু হয় না, ওই দিন ওইভাবেই রাজীবের আসলে মানে কেটে যায় আর কি, সে মোটামুটি ওই ঘুমায় পড়ে, এবং তার বন্ধুরও রাতের বেলা আর কোনো সাড়া শব্দ ছিল না। তো যাই হোক, সকালবেলা যখন সে উঠে বুঝতে পারে সারা শরীর ব্যথা, তার কাছে কোন ব্যথা লাগতেছে তার সারা শরীর, সে উঠে বসতে পারতেছে না। যাই হোক, অনেক কষ্টে উঠে বসে দেখে তার বন্ধু তখনও ঘুমাচ্ছে। তো দেখলো যে তার হাতে পায়ে ব্যথা করতেছে, কেমন শরীরটা কেমন জানি লাগতেছে। তো রাজীব মনে করলো যে হয়তো বা ওই যে সাইকেল নিয়ে টানাটানি করছে এই কারণে হতে পারে। তো যাই হোক, অনেক কষ্টে উঠে সে তার বন্ধুকে ডাকে যে ওট ওট। তো তার বন্ধু উঠে, তার বন্ধু উঠে বলতে দোস্ত শরীর খুব ম্যাচ করতেছে, ব্যথা করতেছে। তো বলে যে আর কেমন দিন লাগতেছে। তো যাই হোক, রাজীব দেখে যে তার নিজেরও শরীর কেমন লাগছে। তো বন্ধুর কপালে হাত দেয়, দেখে যে বন্ধুর জ্বর আসছে, হালকা জ্বর, এবং তার শরীরও হালকা জ্বর। তো তারা আসলে ব্যাপারটা এইভাবে নেয় যে হয়তো এই যে কষ্ট করে এতদূর হেঁটে আসছে, সাইকেল টানাটানি করছে, তারপর এই যে রাস্তার মধ্যে ভয় পাইছে, হয়তো এগুলোর থেকে হয়েছে। তো সাইন্টিফিকলি ব্যাপারটা চিন্তা করে তারা বলে আর কোনো ব্যাপার না। তো সকালে উঠে সে তারপর বের হয়ে যে বন্ধুর সাথে যে হোটেলে নাস্তা খায়, একটা ওষুধ খায়, ওষুধ খেয়ে মানে ব্যথা মানে জ্বরের ওষুধ, ব্যথার ওষুধ খায় নাপা যেমন, ওইটা খাওয়ার পরে তারা মানে অ্যাসপ্রিন যেটা খেয়ে তারা বন্ধুর কাছ থেকে বিদায় নেয়। আর রাজীব তার ফ্যামিলিকে ফোন করে বলে যে তোমরা বাসায় আসো, আজকে আমি বাসায় একা থাকতে পারবো না। তো বাপ মা বলে কেন, বলে যে না আমার ভয় লাগে। তো তার বাবা মা একটু অবাক হয় যে ছেলে তো এরকম ছিল না, এখন ভয় পাচ্ছে কেন। সে বলে না তোমরা আজকে আসো, নাহলে আমি আজকে রাতে বাসা থাকবো না। তোদের বাবা মা বলে আচ্ছা আমরা কালকে আসতেছি। তো রাজীব ওই দিন রাতটা তার এক পরিচিত আত্মীয়র বাসায় গিয়ে থাকে, সে নিজের বাসায় থাকেনি রাতের বেলা, তার মধ্যে ভয় লাগতেছিল। তো যাই হোক, এর মধ্যে তার বাবা মা চলে আসছে এবং এর মধ্যে বেশ কয়েকদিন চলে গেছে একটা সময়। তো রাজীবও প্রায় ভুলতে বসছে, এর মধ্যে শীত পড়া শুরু হয়েছে ঠান্ডা, এবং রাতের বেলা তখন মোটা কাঁথা নিয়ে শুইতে হয়, এরকম একটা অবস্থা। তো রাজীব ঘুমাইছে একদিন, এরকম ক্লাস করে ঘুমাইছে, এবং রাতের বেলা যখন ঘুমাচ্ছিল পড়তে পড়তে সে বই নিয়ে শুয়েছিল, শুয়ে পড়তে পড়তে ঘুমাই গেছিল। তো কতক্ষণ ঘুমাইছে সে বলতে পারবে না, তার আসলে খেয়াল নাই সে কতক্ষণ ঘুমাইছে। হঠাৎ করে সে খেয়াল করলো যে তার বেশ ঠান্ডা লাগতেছে, বেশ শীত লাগতেছে, এবং মানে আসলে ঘুমের মধ্যে ঠান্ডা লাগতেই পারে। তো শীতে সে হাত দিয়ে তার গায়ে কাঁথাটা ছিল না ঠিক মতো, সে টেনে টেনে নিয়ে তার মানে গায়ে দিচ্ছে আর কি। তো কাঁথাটা যখন সে টান দিচ্ছে কোমর পর্যন্ত এসে আসতেছে না, আটকায় গেছে। তো ঘুমের চোখে সে আসলে বুঝতে পারে, সে বারবার টানতেছে আসে না, বেশ ভারী লাগতেছে। তো হঠাৎ করে সে তাকায়, তখন একটু ঘুমটা একটু ফিকে হয়েছে, সে তাকায় বোঝার চেষ্টা করে কিসের সাথে সেই কাঁথা আটকায় গেছে। তো একটু খেয়াল করার পর সে হঠাৎ করে মনে হয় যে রুম তো অন্ধকার, অন্ধকারের মধ্যে এই রুমের জানলা দিয়ে চাঁদের আলো হালকা এসে পড়তেছে ঘরে, এবং হালকা চাঁদের আলোতে মানে একটু শুয়ে যায় আর কি। জানলার উপরে গ্লাসটা যে উপরে মানে তার রুমের জানলাটা এরকম ছিল যে নীচে কিন্তু কাঁচ নাই, একদম উপরে হচ্ছে শার্সি, মানে সেই কাঁচ, এবং সেই চাঁদের আলো মানে সে কাঁচ হয়ে এসে ভেতরে এসে পড়তেছে। এবং সেটাতে সে খেয়াল করে দেখে হালকা চাঁদের আলোতে ঠিক তার পায়ের কাছে একটা অবয়ব, মনে হচ্ছে কোন একটা কিছুর এক্সিস্টেন্স, মানে অবয়বটা কি সে মনে হচ্ছে কিছু একটা এক্সিস্ট করতেছে, মানে কেউ একজন আছে তার পায়ের কাছে, এবং মনে হচ্ছে তার বিছানার উপরে আছে কেউ একজন। তো সে একটু থতমত খেয়ে যায়, আসলে তার রুমে এইভাবে কেউ আসে না, আর তার রুমের যে দরজাটা সে চাপায় রাখছে, মানে বন্ধ করে দেয়নি, ছিটকিনি তুলে দেয়নি, এবার চাপায় রাখছে। আর বাসার মধ্যে তার বাবা মা বোন ছাড়া কেউ নাই, কে আসবে তার রুমে এরকম এসে তার বিছানার কাছে, বিছানার উপরে বসা মনে হচ্ছে, এবং সে পুরো ফিল করতে পারছে কেউ একজন আছে। এবং সে কেমন জানি একটা শব্দ পেল, শব্দ ধরনটা মানে ভারী নিঃশ্বাস ফেলার মতো একটা শব্দ, মানে ভারী নিঃশ্বাস যদি ফেলে সেরকম কিছু। খুব অস্বস্তিতে পড়ে গেল রাজীব, এইবার সে আর একটু ভয় পেল যে এইবার সে একটু নড়াচড়া পেল যে তার বিছানাটা একটু নড়ে উঠল, মনে হলো তার বিছানাটা নড়ে উঠছে, এবং মনে হলো যে সেই অবয়বটা একটু সামনের দিকে আসলো। এবং রাজীব প্রচন্ড ভয় পেয়ে দেখলো যে সেটার চোখটা তপ করে জ্বলে উঠল, এবং এই চোখের আলোটা আসলে সে ডেসক্রাইব করতে পারবে না, বলে যে এই রকম চোখ কোন সাপদের চোখ হতে পারে, মানে কোন মানে নেকড়ে বা কিছু যখন তাকায় অন্ধকারের ভেতরে যখন জ্বলে উঠে, জাস্ট লাইক দ্যাট। এবং সেটা আসলে মানে সেটার তার যে চাদরটা বা কাঁথাটার উপরে উঠে বসে আছে, মানে সে এক সেকেন্ডে বুঝতে পারলো সেদিন তারা যে আম গাছের নিচে যে থানার সামনে যেটা দেখেছিল সেই অবয়বটাই, মনে হচ্ছে একটা মানুষ তার কোমর পর্যন্ত আছে এবং তার নিচের অংশ নাই, চোখের আলোটা জ্বলতেছে, তার মুখ পুরোটা বোঝা যাচ্ছে না, ভয়ঙ্কর, মানে চোখের মানে চোখটা যে জ্বলছে সেটাতেই মোটো যতটুকু বোঝা যাচ্ছে, আর চাঁদের আলোতে হালকা ধূসর গায়ের কালারটা বোঝা যাচ্ছে, মানে মানুষের চামড়ার মতোই ধূসর হবে। প্রচন্ড রকমের ভয় পায় রাজীব, সে চিৎকার করে উঠে এবং চোখ বন্ধ করে ফেলে। সে তো তার কিছু মনে নাই বেশ খানিকক্ষণ, তো পরবর্তী যতটুকু তার মনে আছে তার বাবা মা দাঁড়ায় আছে সামনে, বোন চলে আসছে, মানে তারা তিনজন দাঁড়ায় আছে ঘরের মধ্যে বাতি জ্বালানো, এবং সে চিৎকার করতে আছে, তার বাবা তাকে ধরে ঝাঁকায় কি হয়েছে। তো সে তখন ভয় ভয়ে চিৎকার করে উঠে, বলে আমি ভয় পাইছি, কি হয়েছে, কি জন্য ভয় পাইছিস? তো বাবা মারে বলে যে আমি এরকম একটা ই দেখছি। তো তার বাবা মা মুখ ছাওয়াছাই করে, যাক মা এসে দোয়া পড়ে ফু দেয়, এবং তার বোনও ফু দেয়, এবং তাকে দোয়া পড়ে সবাই ফু দেয় বাসায় দিয়ে, এবং বসে থাকে, বলে ভয় পাওয়ার কিছু নেই, আমরা আসি এসে হ্যানতেন। তো রাজীব তার বাবা বলে যে এরকম কেমনে হলো, তুই দুঃস্বপ্ন দেখছিস? বলে না না না। বলে কেন? তখন বলে যে আমি এরকম আগের দিন রাতের বেলাও আমি আসতেছিলাম আমার ফ্রেন্ডে নিয়ে, এরকম দেখছি, ওইটাই আবার দেখছি এখানে। তো তার বাবা মনে করে যে আসলে হয়তো খারাপ কিছু। তো যাই হোক, তারা তাকে নিয়ে যায়, ওইখানকার একজন লোক ছিল, তিনি এই মানে মানুষকে বিভিন্ন রকমের এসব মানে চিকিৎসা করতেন আর কি, এই অসুখ বিসুখ হলে তাবিজ দিতেন পড়ার জন্য, তার কাছে নিয়ে যায়। তো সেই মানুষটা ওকে দেখে কিছু বলে না, রাজীব আসলে আর কিছু বলেও নাই, তার পুরানো কথা কিছু বলে নাই যে সে কি কইছিল। আর ইন দ্য মিন টাইম তার কিন্তু তখন মনেই নাই যে সেই যে একটা ওই যে পানি ঘেরা একটা জায়গায় গেছিল সেটার কথা তার কিছু মনেও নাই। তো সেখানে কিছু বলে না, তাকে জিজ্ঞেস করো না লোকটা দেখে নাকি তাকে তাকায় থেকে বলে যে ওর উপর বদ নজর আছে, অনেক রকম বদজিনের নজর আছে এইটুকি। তো বলে তাকে কিছু ই দিয়ে দেয় আর কি, মানে পানি পড়া টড়া দিয়ে দেয়, বলে যে এগুলো খাওয়ায় না। তো রাজীবের আব্বা নিয়ে আসে, এসে তাকে বাসায় ই করে বলে যে এগুলো খা, অসুবিধা নেই, আর আমরা তো আসি, তোদের দোয়া দূর পড়ে ফু দিব আর আমরা আসি, এসব ভয় পাইস না, এগুলো ভয়ের কিছু নেই। বাপ মা এটা বুঝাইতে থাকে, তো রাজীব মোটামুটি একটা মানে পুরা সেইটা নিয়ে মানে ই হয়ে যায়। সে প্রতিদিন রাতেই বাবা মা যতই বলুক সে প্রতিদিন রাতেই ভয় পায়, তার কাছে মনে হয় যে তার জানালার কাছ দিয়ে কিছু আসে, এসে মানে ওই জানালার ওই কপাটের মধ্যে কিছু ঘষাঘষি করে এবং নখের শব্দ। মানুষ অনেকে মনে করবে যে মানে কোনো বিড়াল টিড়াল যাচ্ছে, কিন্তু না, সে বুঝতে পারে নখ দেখে আচড় কাটতেছে জানালার মধ্যে এবং তার আশপাশে কিছু ঘোর এসে বুঝতে পারে। তো রাজীব এই ভয়ে এবং এই বাড়িটা যেতে একতলা সে তার বাবা মার সাথে ডিসকাস করে যে আমি এখানে থাকতে পারবো না। তার বাবা মা বলে কি আচ্ছা ঠিক আছে, এটা আমরা দেখতেছি, তারা করে কি ওই বাসাটাকে ভাড়া দিয়ে দেয়, ভাড়া দিয়ে তারা একটা বাসা ভাড়া নেয়। বাসাটা হচ্ছে তাদেরই ওই অঞ্চলেই একটা জায়গায়, মানে একদম কাছে না, একটু অন্য জায়গায় পাঁচতলার উপর একটা বাসা, এবং সেই বাসায় হচ্ছে দুইটা বেডরুম, লিভিং মানে ড্রয়িং লিভিং রুম, এই তো এরকমই আর কি, ড্রয়িং রুম বা লিভিং রুম অ্যান্ড ডাইনিং স্পেস এরকম আর কি। একটা রুমে তার বাবা মা বোন থাকতেছে, একটা রুমে রাজীব থাকতেছে। তো উঠছে নতুন বাসায়, ওঠার পরে মানে মোটামুটি একদিন পার হয়েছে এবং রাজীব এখানে প্রথম একটু ভয় পাওয়াটা কমছে তার কাছে, সে ওই বাসায় যেরকম ভয় পেত সেরকম আর পাচ্ছে না এখানে। তো এখানে ভয় না পাওয়ার কারণে তার কাছে ভালো লাগা শুরু করলো, তো সে বেশ এনজয় করতেছে এই বাসাটা। এবং দিনের বেলা যখন ক্লাস থেকে আসে তখন দেখতেছে যে তার রুমের জানলার বাইরে দিয়ে একবারে তার আশেপাশে আর কোনো বিল্ডিং নাই, তো দেখা যায় একদম পাঁচতলা থেকে নিচে দেখা যাচ্ছে যে একদম ঘাসের লন, তারপর গাছপালা, মানে খুব সুন্দর লাগতেছে। যেমন ঢাকা শহরে দেখা যাচ্ছে পাশাপাশি অনেক বিল্ডিং থাকলে আপনি প্রকৃতিটাকে ধরতে পারবেন না, আর বাট দূরে কোথাও থাকলে যেখানে উঁচু একটা বিল্ডিং এর উপর আপনি বসে আছেন আপনি কিন্তু দূর দূরান্ত পর্যন্ত প্রকৃতিও দেখতে পারবেন, গাছপালা নদী অনেক কিছু দেখা যায়। তো রাজীব এগুলো খুব এনজয় করতেছে, খুব পছন্দ করলো ঘরটা। তো যাই হোক এরকম আছে। তবে রাতের বেলা যখন সে ঘুমাতে যায় তখন কি পুরো নির্জন হয়ে যায়, কারণ ওই বিল্ডিংটার আশেপাশে কোনো বিল্ডিং নাই এবং পুরো জায়গাটা নির্জন হয়ে যায় রাতের বেলা। খুব তো রাজীবের কাছে তখন একটু অন্যরকম লাগে, বাবা মা ঘুমায় গেলে রাতে এক এক স্টাডি করতেই করতে এগুলো তার কাছে সমস্যা মনে হয়। তো সে যেটা করত রাতে ঘুমানোর সময় সে ওই তার যে রুমের যে দরজাটা সেটাকে সে খুলে রাখত ডাইনিং স্পেসের সাথে, এবং ডাইনিং স্পেসে লাইট জ্বালা রাখলে ওখান থেকে হালকা আলো আসতো এসে তার রুমে পড়তো। তো এইটাই তার যথেষ্ট ছিল। সে আবার ওই যে রুমের মধ্যে জিরো পাওয়ারে বাল্ব লাগায় ঘুমানো তো অভ্যস্ত না, এই মানে সে একটা প্যাসিভ লাইট তার বেশ ভালো লাগতো, তো রাজীব এটা করতো আর কি। তো যাই হোক, তো এরকম ঘুমায় আসে একদিন আর কি, কয়েকদিন পরে একদিন ঘুমায় আসে। তো ঘুমায় আসে রাজীব মানে একদম ডিপ ঘুমে চলে গেছে, তো হঠাৎ করে তার কাছে মনে হলো কেমন যেন খটখট খটখট একটা শব্দ হচ্ছে। তো শব্দের জন্য সে মানে কয়েকবার হতে আস্তে আস্তে ঘুমের মধ্যে পাইছে, তো ঘুমের মধ্যে যখন শব্দটা পাইছে তখন কিন্তু একটু একটু মানে মাথার মধ্যে সে শব্দটা তার আসতেছে একটু একটু। তারপরে হঠাৎ করে সে চোখ মেলল, তো চোখ মেলে দেখতেছে যে এই যে তার যে ডাইনিং রুমের ডাইনিং স্পেসের যে বাতিটা সেটা নিভানো, সেখানে কোনো বাতি নেই, মানে আলো নেই, তার রুমটা একটা অন্ধকার রুম কিন্তু জানালাটা খোলা, তার রুমের যে জানালা সে জানালা খোলা এবং জানালা দিয়ে যথেষ্ট পরিমাণে চাঁদের আলো আসতেছে এবং তার যে পর্দাটা জানালার যে পর্দাটা সে পর্দাটা উড়তেছে এবং বেশ ঠান্ডা লাগতেছে তার কাছে। তখন মোটামুটি ভালো শীত পড়ে গেছে, সে কিন্তু মানে শীতে কাঁপতেছে ঠান্ডা বাতাসে, কারণ এই জানালার পর্দা উড়তেছে আর তার লেপটা থাকার পরও তার বেশ ঠান্ডা লাগতেছে শরীরে। তো সে এই যে আসলে যে পর্দা উড়তেছে বা জানালাটা খুলছে এই কারণেই সে মানে ঠান্ডাটা ফিল করা শুরু করছে, আসলে এই শব্দটা ওখান থেকেই পাইছে। তো চিন্তা করলো কিভাবে জানলা খুললো, শীতের সময় জানলা খুললে তো কেউ ঘুমায় না, আর এই বাতি কে নিভায় দিল, এবং চাঁদের আলো এমন ভাবে পড়ছে মানে তার পুরো মানে বেশ আলো, তার লেপের কাছেও দেখা যাচ্ছে পায়ের কাছটা। হঠাৎ করে সে খেয়াল করলো যে এই যে আলোটা ঢুকতেছে চাঁদের আলো সেই জায়গা অনেকটা অন্ধকার একটা ছায়া হয়ে গেল, মনে একটা ছায়া, একদম ছায়া নড়াচড়া টাইপের। তো ছায়া নড়তেছে, সে ফট করে তাকালো জানলার উপরে, জানলাতে তাকায় সে দেখতেছে খুবই আশ্চর্যজনক ভাবে, খুবই আশ্চর্যজনক ভাবে মানে চাঁদের আলো যে পড়তেছে জানালার গ্রিলটা ধরছে একটা মানুষ, দুই হাতে গ্রিল ধরা, পাটাও জানালার উপরে, মানে চার হাত পা দিয়ে গ্রিল ধরে ঝুলে আছে, বাচ্চারা যেভাবে ঝুলে থাকে, কিন্তু সেইটা একটা বৃদ্ধ মানুষ, একটা বৃদ্ধ মানুষ, শরীরগুলো শরীরটা শুকনা, মানে খুবই শীর্ণ শরীর, খুবই শীর্ণ শরীর, হাত পায়ে বোঝা যাচ্ছে যে চামড়ার মধ্যে অনেক কুচকায় গেছে চামড়া, এইভাবে তাকায় আছে, এবং চুলগুলো সাদা সাদা এবং ফিনফিনে চুল, সেটা আবার বাতাসে উড়তেছে, এবং চাঁদের আলো পড়াতে চেহারাটাও সে দেখতেছে, কেমন জানি একটা ভয়ঙ্কর টাইপের চেহারা। মনে হচ্ছে চোখের জায়গাটা দেখা যাচ্ছে না, চোখটা মনে হচ্ছে ভিতরে ডাবানো। এবং এই বৃদ্ধ মানুষটা এবং সে পরে আছে একটা কিছু লুঙ্গির মতো, সেটা মানে যেমন মানুষ কোঁচা বেঁধে থাকে, কাইন্ড অফ লাইক দ্যাট, এরকম ভাবে। এবং পায়ের চামড়াগুলো সে দেখতেছে একদম কোঁচকানো চাঁদের আলো যেখানে পড়তেছে। তো আসলে খুব অ্যাবনর্মাল একটা সিন, এবং এটা দেখে মানে রাজীব ভয় পেল। মানে এই পাঁচতলার উপরে গ্রিল ধরে একটা বয়স্ক মানুষ, মানে লোকটার বয়স হবে 80-এর উপর এরকম মনে হচ্ছে দেখে। এই লোক এরকম ঝুলে আছে এবং এরকম কেন, চুলগুলো সাদা ফিনফিনে চুল, মানে টাক মাথার উপরে উঠতেছে বাতাসে। লোকটা তার দিকে তাকায়, হঠাৎ করে একটা শব্দ করলো এবং মানে কণ্ঠস্বর এত চিকন, মানে ইঁদুর যদি কথা বলে ঠিক সেরকম একটা কণ্ঠস্বর, তাকে বলল ঘোমা। এবং এই যে ঘোমা বলল, এটাতে এত ভয় পেয়েছে রাজীব, রাজীব আসলে আর কিছু মনে নাই, সে হঠাৎ করে মানে আর কিছু মনে করতে পারলো না। তো তার যখন হুশ ফিরছে, সে আসলে বেহুশ হয়ে গেছিল, তখন সে দেখে সে হসপিটালে, তার গায়ের মধ্যে স্যালাইন লাগানো, তার বাবা মা খুব উদ্গ্রীব হয়ে তার দিকে তাকায় আছে, মানে কি ব্যাপার। তো তার বাবা মার এই ইসে খুবই রাজীব নিজেও অবাক হলো যে সে কোথায়। তার বাবা মা জিজ্ঞেস করলো, কি ব্যাপার তোরে আমরা ফ্লোরের মধ্যে পাইছি, একদম তোর রুমের দরজার কাছে ফ্লোরে তুই পড়া, এবং তোর মুখ দিয়ে ফেনা উঠতেছে, এরকম একটা অবস্থা। তো তখন সে বাপ মারে বলে যে এরকম এরকম ঘটনা। তো বাবা মা শুনে শুনে তাকে যাক হসপিটালে রাখে আরো দুই তিন দিন, দুই দিনের মতো হসপিটালে রাখে, আরো দুই দিন সে হসপিটালে ছিল, দুই দিন পরে তাকে হসপিটাল থেকে বের করে নিয়ে আসে। তো রাজীব আর বাসায় যেতে যায় না, বলে না আমি আর বাসায় যাব না, সে প্রচন্ড রকমের অপোজ করতেছে বাসায় যাবে না, সে বাসায় যেতে ভয় পেতেছে। তো তার বাবা মা তাকে ওইখান থেকে নিয়ে যায় একজন হুজুরের কাছে, নিয়ে যায় সেখানকার একজন মৌলানার কাছে। তো তিনি তাকে দেখেন, দেখে তাকে তার দিকে রাজীবকে দেখেই রাজীবের হাতটা ধরেন, হাতটা ধরে রাজীবের দিকে তাকান, তাকায় বলেন যে তুমি কি কোথাও কোন উল্টাপাল্টা কাজ করছিলা যে কাজটা আসলে মানে তোমার করা উচিত না। বলে রাজীব আসলে মনে করতে পারল না, বলে না আমি এরকম কিছু না। বলে তখন লোকটা আরো কিছুক্ষণ তাকায় থেকে চোখ বন্ধ করে তারপর বলে তুমি কি কোথাও এমন কোন জায়গায় জল বিয়োগ করছিলা যেটা তোমার করা উচিত হয়নি। তখন রাজীব থতমত খেয়ে যায়, তখন বলে জি আমি একবার এরকম একটা জায়গায় যে এরকম এরকম আমার করা লাগছিল আর কি। তখন বলে যে জায়গাটা ভালো ছিল না, তোমার বোধ হতে ছিল ওই জায়গাটার মধ্যে অনেকগুলো খারাপ জিন ছিল, অনেক বাজে বাজে এন্টিটি ছিল, এবং তাদের মধ্যে কয়েকটাই তোমার উপর নজর দিচ্ছে, এবং তারা একের পর এক তোমাকে বিভিন্ন সময় ডিস্টার্ব করার চেষ্টা করছে। তুমি দেখো তোমার পড়াশোনাতে কিন্তু মন বসে না, তোমার পড়াশোনার মনটা অন্যরকম হয়ে গেছে, এটা কি রাইট? তো রাজীব বলে যে জি আমার আসলে পড়াশোনায় মন বসে না, এখন আমি বিভিন্ন জিনিস ভাবতে থাকি, আমার মাথা ঠিক মতো কাজ করে না। বলে হ্যাঁ, তো ওইটা একটা ইফেক্ট, তারপরে আরো অনেকগুলো ইফেক্ট তোমার মধ্যে আছে, যে এই যে এখন যে দেখতেছো এক একটাই কে, এরা তোমাকে বিভিন্ন রকম সমস্যার মধ্যে ফেলার চিন্তায় আছে। তো যাই হোক, তো সেই হুজুর তাকে একটা তাকে পানি পড়া দেয় এবং তাকে একটা তাবিজ দেয় এবং বলে তাবিজটা চামড়ার মধ্যে বেঁধে রাখতে, যাতে এই তাবিজটা নর্মাল কোনো কিছু সংস্পর্শে না আসে, মানে আলো বাতাসের সংস্পর্শে না আসে। ও সে এটা আসলে কিন্তু নাপাক হবে, তখন কিন্তু তোমার গুনাহ হওয়া শুরু করবে, এটা করা যাবে না। তো রাজীব তারপর সেটা করে তাকে বেঁধে দেয়। তো ওইটা দেওয়ার পর যেটা হয়, রাজীব মোটামুটি রাতের বেলা সুস্থভাবে ঘুমানো শুরু করে, সে আসলে ভয় পাওয়া মানে বন্ধ হয়ে যায়, সে আসলে আর ওরকম ভয় পায় না, আসলে কিছু ওরকম দেখেও না বা ওরকম ফিলটাও আসে না তার ভেতরে, এবং সে ঘুমায় যায়। এবং মানে সে এর আগে খুব ভয়ঙ্কর কিছু স্বপ্ন দেখত, যে স্বপ্নগুলোতে সে কেঁপে উঠত এবং ভয় পেত এবং তার মনোজগতে বিশাল প্রেশার পড়ত। তো এরকম একটা স্বপ্ন যেটা সে দেখেছিল সেটা সে লিখেছে, এই স্বপ্নটা তার কাছে খুবই ভয়ের ছিল এবং খুব কোইনসিডেন্টাল এবং খুবই ডেঞ্জারাস একটা ব্যাপার ছিল। রাজীব একটা স্বপ্ন দেখেছিল যে স্বপ্নটা তাকে খুব নাড়া দিত এবং পড়াশোনা খারাপ হওয়ার পিছনে এটাই তার কারণ ছিল। সে স্বপ্ন দেখেছিল একবার যে সে তাদের স্কুলের মাঠে খেলতেছে এবং একটা সময় কোনো একটা কারণে সে হেঁটে স্কুলের ছাদে উঠে, স্কুল বিল্ডিং এর ছাদে উঠে, এবং সেখান থেকে সে দেখতে পায় যে নিচে কোনো একটা মানুষের মানে হট্টগোল হচ্ছে। তার তারপর সে দেখে যে তাদের স্কুলেরই একটা ছেলে, কম বয়সী ছেলে, সে ছাদের অপর পারে দাঁড়িয়ে আছে। তো রাজীব তাকে দেখে বলে কি ব্যাপার, তুমি কি করতেছো এখানে? তো সে রাজীবের দিকে তাকায়, একটা হাসি দেয়, হাসি দিয়ে সে ছাদ থেকে লাফ দেয়। এবং নিচে পড়ে সে মানে মানে মারা যায়, এই জিনিসটা সে দেখে এবং প্রচন্ড ভয়ঙ্কর একটা মানে স্বপ্নের মধ্যে খুব রিয়েলিস্টিক লাগতেছিল এবং সে প্রচন্ড রকমের ঘেমে গেছিল রাজীব, ভয় পেয়ে গেছিল মানে প্রচন্ড রকমের। তো যাই হোক, এরপরে এই স্বপ্নের পরে কিন্তু একটা জিনিস এসেছিল খুবই আশ্চর্য ব্যাপার, ওই ছেলেটাই নাকি তার কয়েকদিন পরেই ওই স্কুল বিল্ডিং এর ছাদে ঘুড়ি উড়াতে গিয়ে ওখান থেকে পড়ে মারা গেছিল, ওই ছেলেটাই। এবং রাজীব এই এই ঘটনার থেকে কিন্তু অনেক বেশি প্রভাবিত হয়ে গেছিল, তার মন মানসিকতা অনেক রকম চেঞ্জ হয়ে গেছিল এবং সে ভয়ে মানে থাকতো এবং অন্যরকম চিন্তায় থাকতো, খেয়ালে থাকতো, সে পড়াশোনা করতে পারতো না এই স্বপ্নগুলো এবং এই ধরনের ব্যাপারগুলোর জন্য। তো যাই হোক, এই তাবিজটা যখন রাজীবকে দেওয়া হলো এবং সেই স্বপ্নগুলো দেখা বা তার মেন্টাল এই স্টেবিলিটিটা অনেকটা অন্যরকম হয়ে যাওয়ার পরেই কিন্তু সে ওই জানালায় দেখলো যে সেই বয়স্ক মানুষটা তার দিকে তাকায় আছে। তো এই তাবিজ যখন তাকে দিল, এই হুজুরটা তাবিজটা দেওয়ার পরে কিন্তু রাজীবের এইসব স্বপ্ন দেখা বা এই যে আনস্টেবল জিনিসপত্র বা ঘরে কিছু এক্সপেক্ট করা, তার মনে হতো যে ঘরে কোনায় কিছু বসে আছে, এগুলো তার চলে গেল মোটামুটি। সে অনেকটা ঘুমাইলে একদম পুরা একদম ডিপ স্লিপ হতো তার, ঘুমায় ঘুম ভাঙতো সকালবেলা। তো এরকম হওয়ার পর রাজীব এরপরে কিছুদিন পর সে মানে স্টাডি করতে যে সে পায় যে তাকে একটা জায়গায় দেখে সে লেখা একটা ধর্মীয় কিতাবে লেখা দেখে যে তাবিজ পড়া নিষেধ, এখানে হাদিসে নিষেধ করছে তাবিজের ব্যাপারে যে তাবিজ পড়াটা নিষেধ। তো এটা দেখার পরে সে চিন্তা করে যে আমি তো আসলে এটা পড়ে আছি, এটা তো আসলে শিরক করতেছি। সে তখন তাবিজটা খুলে ফেলে এবং একটা জিনিসকে খুলে ফেলার আগে সে মেন্টালি খুব ডিটারমাইন্ড হয় এবং সে আল্লাহর কাছে দোয়া করে বসে যে আল্লাহ আমাকে তুমি এমন কিছু দ্বারা ই দিও না, আমার আমার ইমানটাকে নষ্ট করো না, আমাকে তুমি প্রোটেক্ট করো, আমি তোমার কাছে প্রোটেকশন চাই, তুমি সর্বশক্তিমান। এরকম চিন্তা করে সে নামাজ পড়ে এবং নামাজ পড়ে সে দোয়া করে, দোয়া করার পর সে তাবিজটা খুলে ফেলে এবং রাজীব খুব আত্মবিশ্বাস নিয়ে সে এই কাজটা করে এবং রাতের বেলা সে ঠিক জাস্ট আমল করে দোয়া যেগুলো পড়ার, পড়ে সে পবিত্র হয়ে দোয়া পড়ে ঘুমানো শুরু করে এবং খুবই আশ্চর্যজনকভাবে আলহামদুলিল্লাহ তার আর কিছুই এই স্বপ্নও দেখে না কিচ্ছু না। সো তার মধ্যে ওই জিনিসটা একদমই সে চলে আসে এবং সে খুব প্র্যাকটিসিং ভাবে কাজ করা শুরু করে, তার ধর্মকর্ম প্র্যাকটিস করে সে সেগুলো। আর এই তাবিজটা সে আর পরে না, তাবিজটা সে লিখে দেয়, তার বাবাকে বলে যে এটা যার কাছ থেকে আনছেন তাকে দিয়ে দিয়ে আমার এটা লাগবে না। তো এইভাবেই আর কি রাজীব মোটামুটি তার মানে এরপর থেকে সময় কাটাইছে এবং তারপর থেকে সে এরকম কিছু আর দেখেনি। তো যাই হোক, এতটুকুই ছিল রাজীবের ঘটনা। সে কোনো কারণে তার নাম প্রকাশ করতে চাচ্ছেন না, তিনি বর্তমানে ঢাকায় বসবাস করেন এবং কোনো এক জায়গায় তিনি জব করেন, তিনি মেলটি করেছেন এবং আমার কাছে বেশ ইন্টারেস্টিং লাগলো রাজীবের কাহিনী এবং আমার কাছে মনে হয়েছে মানে এই যে জীবনের বিভিন্ন সময়ে ঘটা ছোট ছোট জিনিসগুলো এক করে মানে একটা ঘটনার যে টোটাল প্ল্যাটফর্মটা, এটা আসলে বেশ কঠিন কিন্তু চিন্তা করে সবকিছু গুছিয়ে নেওয়া। এবং বর্ণনাগুলো যে রাজীব দিয়েছে আমার কাছে খুব ভালো লেগেছে। রাজীব, থ্যাংক ইউ, ইউর রাইটিং ওয়াজ ভেরি এক্সেলেন্ট, আমার কাছে খুব ভালো লেগেছে আপনার লেখাটা। আমি মনে করি যে এরকম লেখা থেকে বইও লেখা যেতে পারে, এত সুন্দরভাবে লিখেছেন আপনি, আই অ্যাপ্রিসিয়েট ইট। তো আমি ঘটনাটা ঠিক সেইভাবে শেয়ার করতে পারলাম কিনা জানি না, যেভাবে আমি পড়েছি আমার কাছে বেশ ভালো লেগেছে। তো যাই হোক, এই ছিল আজকে প্রথম ঘটনা, যেটা হচ্ছে রাজীবের ঘটনা। তো এখন চলে যাব এবং ফিরে আসব কয়েক সেকেন্ড পরে আরো ঘটনা নিয়ে, ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। তবে এই যে একটা রিকোয়েস্ট, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি কাইন্ডলি সাবস্ক্রাইব করে ফেলুন, যারা এখনো সাথে আছেন লাইক দিন এবং শেয়ার করে দিন যাতে করে অন্যরাও অদ্ভুতরে শুনতে পায়। লাইকটা প্লিজ দেবেন, যারা এখনো আছেন লাইক দেবেন। আর বিদেশে বসে যারা শুনছেন তারা কিন্তু জয়েন অপশনটা দেখলে জয়েন করে দেখতে পারেন, অনেকগুলো মেম্বারশিপ কন্টেন্ট আছে এবং আরো অনেক আসছে। যাই হোক, আমি ফিরে আসছি কয়েক সেকেন্ডের মধ্যে, কোথাও যাবেন না। আবারও ফিরে এলাম অদ্ভুতরিতে এবং নিয়ে এলাম আপনাদের জন্য দ্বিতীয় ঘটনা। এই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন নীলা, যেটি তার ছদ্মনাম। তিনি ইউরোপের কোন একটি দেশ থেকে আমাদের কাহিনী শেয়ার করেন, যদিও তিনি সেটা লিখেছেন দেশের নাম, তবে তিনি আমাকে বলেছেন যে আমি যেন সেটা গোপন রাখি। যাই হোক, আমি নীলার কাহিনীতে চলে যাব এবং নীলা এই কাহিনীটা আজকে লিখে পাঠিয়েছে। তিনি ইউজুয়ালি আমাদেরকে কাহিনী পাঠান, ভয়েস ক্লিপও পাঠান, আজকে তিনি লিখে পাঠিয়েছেন। তা আমি চলে যাচ্ছি নীলার কাহিনীতে সরাসরি। 2019 সালের ঘটনা। তখন নীলা একজন পোস্ট গ্র্যাড স্টুডেন্ট, তিনি ইউরোপের কোন একটি দেশে একজন পোস্ট গ্রাড স্টুডেন্ট এবং তিনি স্টাডি করেন সেখানে, এবং তাদের যে ক্যাম্পাসটা ছিল সেখানে তার সাথে তার তাই ওই অঞ্চলের মানে আমাদের অঞ্চলের সাউথ এশিয়ান স্টুডেন্ট খুব একটা ছিল না। আর সে যে কোর্স নিয়েছিল সেখানে আসলে মানে একদম ছিলই না, তিনি একমাত্র একজন ছিলেন। তো তার একটু মানে সময় লাগছিল ওখানকার ছেলেমেয়েদের সাথে অ্যাডজাস্ট করে নিতে, কারণ তাদের টপিক এন্ড সবকিছুর সাথে খুব বেশি মিলত না। তো যাই হোক, নীলা মোটামুটি মার্জিন করে দেয় একদিন, তাদের সাথে মার্জ করে ফেলে একদিন, কারণ ওই দিনটা তুষারপাত হচ্ছিল বেশ, এবং যে ক্যাফেটেরিয়া তারা বসেছিল সেটা বেশ ডার্ক হয়ে আছে। জানেন যখন স্নোয়িং হয়, যখন বরফ পড়ে, তখন চারিপাশটা গ্লুমি হয়ে থাকে, বেশ অন্ধকার। তো লাইট জ্বলছে ভেতরে, বেশ কফির সুন্দর ঘ্রাণ, এবং যত ঠান্ডার মধ্যে কফি বিন থেকে কিন্তু খুব সুন্দর ঘ্রাণ বেরোয়, যত ঠান্ডা তত সুন্দর ঘ্রাণ বেরোয়। তো বেশ কফির মোমো ঘ্রাণ, এবং সেখানে বসে কয়েকজন স্টুডেন্ট কথা বলছিল। তো নীরাও বসেছিল একপাশে একটা কফি নিয়ে, এবং তখন যখন তাদের মধ্যে গল্প শুরু হয়, তো নীলা হঠাৎ করে এই ভৌতিক ব্যাপারটা নিয়ে আসে। সে বলে যে এরকম এই জায়গাটা দেখো বেশ কিন্তু ভৌতিক লাগে, দেখো ওই পাশটা দেখলে মনে হচ্ছে যে ওই পাশের যে ফার গাছগুলো আছে ওর পাশে কিন্তু বরফ পড়ে অন্যরকম লাগতেছে। তো তারা এর মধ্যে যে একজন স্টুডেন্ট ওদের মধ্যে থেকে একজন বলে যে হ্যাঁ এটা আসলেই, এবং আমি সন্ধ্যার সময় হাঁটতে ভয় পাই, অনেক রকমের সমস্যা হয় রাস্তা দিয়ে, মনে হয় কি একদম নির্জন রাস্তায় একা হেঁটে যাচ্ছে, কেউ যদি না থাকে বেশ ভয় লাগে, আর ক্যাম্পাসের কিছু কিছু জায়গা আছে যেগুলো আসলেই কেমন জানি। যাই হোক, তাদের মধ্যে দুই একটা মানে ভৌতিক কথাবার্তা হয় এবং বেশ জমে ওঠে কয়েকদিনের কথাবার্তা। তো নীলাও মোটামুটি তাদের সাথে এই জিনিসটাতে খুব মানে ভালো একটা টাই করে ফেলে ভূতের ঘটনা বা ভৌতিক ঘটনা কথাবার্তায়। এর মাঝে তাদের এক ফ্রেন্ড ছিল নীলার সাথে, ওই ওর সাথে বেশ মোটামুটি কথাবার্তা হতো, এবং তার সাথে কথাবার্তা হতো কারণ সে ছিল তার মানে সাথেই একই কোর্স নিয়েছিল, এবং তারা পাশাপাশি বসত, তাদের মধ্যে মোটামুটি কথা হতো আর কি। যে মেয়েটা সে ছিল মিশেল, ওর নাম ছিল, আর ও ইংল্যান্ড থেকে এসেছিল, ইংল্যান্ড থেকে এসেছিল, এবং সে মোটামুটি বেশ একটু চুপচাপ ধরনের একটা মেয়ে। তার বাড়ি হচ্ছে ইয়র্কশায়ার, ক্যারলওয়েল, ওখানকার একটা মেয়ে। সে তো মোটামুটি ভালোই ওর সাথে কথাবার্তা হতো নীলার সাথে, ওর সাথেই মোটামুটি একটা ফ্রেন্ডলি সম্পর্ক ছিল। তো ওই যে মিশেল, সে তখন বলে হঠাৎ করে যে আমার কিন্তু ভৌতিক একটা এরকম অভিজ্ঞতা আছে বেশ ভয়ের। তো সবাই বলে যে শুনতে চাই, তুমি বলো কি? বলে যে না আসলে ওইটা বললে না আমি ভয় পাই, আমি আর আজকে তো বলতেই চাই না, আজকে জানি কেমন লাগতেছে আমার কাছে, আর বাইরে বেশ অন্যরকম, আরেকদিন আরো একদিন তোমাদের সাথে আমি বলবো না সেটা। এই যাই হোক, তাদের মধ্যে এতটুকু কথা হয়। তো ওই দিনের মতো তাদের আড্ডা শেষ, এবং নীলা খেয়াল করে যে মিশেলের চেহারা একটা কেমন জানি অভিব্যক্তি ফুটে উঠছে, অনেকটা ভয়ের একটা ভাব মানে আসছে, যেমন মানুষজন কোন তৃপ্তিক্ত অভিজ্ঞতা মনে করে হঠাৎ মানুষের চেহারা একটা মানে সেরকম ছাপ পড়ে যাচ্ছে, সেরকম একটা ছাপ সেই মিশেলের চেহারায় চলে এসেছিল। তো নীলা এটা দেখে একটু চিন্তা করে যে আসলে ওর মধ্যে কি এমন কোন স্মৃতি আছে এই ব্যাপার নিয়ে, মানে নীলা একটু কিউরিয়াস হয়ে যায়। তো যাই হোক, ওই দিন তাদের আড্ডা শেষ, নীলা চলে যায় তার মতো এবং মিশেলও চলে যায়। তো আসলেই ওখানে ওই ওই দিনকার যে মানে মানে ওয়েদারটা ছিল, প্লাস তারা যখন বাসায় ফিরছিল, নীলার কাছে একটু অন্যরকম লাগে, বাস স্টপে আসা পর্যন্ত হেঁটে ক্যাম্পাসের একটা রাস্তা আছে, ওইটা বেশ মানে নির্জন টাইপের, ওখান দিয়ে হেঁটে আসতে কেমন দিন লাগে, স্নো যখন পড়ছে মানে একটু অন্যরকম লাগে, মানুষজন নাই আশেপাশে। তো যাই হোক, নীলা হেঁটে আসে। তো এরপর দু একদিন পরে আবার একদিন আসছে নীলা, এবং তার ক্লাস ছিল, ক্লাসে আসছে, এবং আসার পরে ঠিক সেই ক্যাফেটেরিয়াতে আসছে, এবং সে মিশেলও আসছে। তো ওই দিন আর কেউ নাই, মিশেল আর সে বসে আছে, এবং ওই দিনও হালকা স্নোফল হচ্ছে। তো নীলা একটা কফি নিয়ে বসলো, মিশেল এসে বসলো, বললো তাদের মধ্যে কথা হচ্ছে দুই একটা। তো তখন নীলা জিজ্ঞেস করলো মিশেলকে যে এই তুমি না সেনকে বলতেছিলে তোমার একটা কি ভয়ের অভিজ্ঞতা আছে, তুমি ইফ ইউ ডোন্ট মাইন্ড ইউ ক্যান শেয়ার উইথ মি, আর আজকে তো আমি একা, আমি আর তুমি আর কেউ নেই, আর এখন তো কোনো কাজও নেই, আমাদের ক্লাস শেষ। তো মিশেল বললো যে আচ্ছা আমি তোমাকে বলি, হ্যাঁ সবার সাথে এটা আলাপ করো না, আমার কিন্তু সমস্যা হয়, আমি কিন্তু এখনো কিছু কিছু জিনিস ফিল করি। তো নীলা বলে আচ্ছা ওকে শেয়ার করো তুমি কি ব্যাপার। তো তখন মিশেল বলতেছে যে 2014 সালের ঘটনা, তখন আমি আমার নিজের ইসে থাকতাম, সেই ইয়র্কশায়ারে থাকতাম, আর আমার আমার মা ছিল সিঙ্গেল সিঙ্গেল মাদার। তো উনি আসলে আমাকে নিয়ে বেশ কষ্টই হতো ওনার চলতে, কারণ সবকিছুর এক্সপেন্সেস দাম অনেক বেশি, সবকিছুতে আমার মা একা কাজ করে পারত না, আর ওনার বয়স হয়ে যাচ্ছিল। তো উনি মোটামুটি বেশ অসুবিধায় পড়ছিলেন। তো এই সময় আমি চিন্তা করলাম, আমি তখন একটু বড় হয়েছি, আমি চিন্তা করলাম যে আচ্ছা যাক, আমি একটু মার সাথে একটু দায়িত্ব নেই, আমি তখন হাই স্কুল শেষ করছি। তো আমি বের হই মার, আমি মাকে বলি যে আম্মু আমি চাকরি করব। তো প্রথমে আম্মু একটু গাইগুই করলো, পরে আমি পারমিশন নিয়ে আমি প্রথম কাজ করি একটা কফি শপে। তো কফি শপের চাকরিটা ভালোই ছিল, বাসার থেকে কাছাকাছি, হেঁটে যেতাম, 10 মিনিটের মতো হেঁটে যাওয়া লাগতো, ভালোই হতো আর কি, আমার টুকিটাকি ইনকাম চলে যেত, মানে পকেট খরচ চলে আসতো। এরপর যেটা হয়, কফি শপটা ব্যাংক করাপ্ট হয়ে আসলে বন্ধ হয়ে যায়, ওইটা আসলে আর চলে না। অল অফ এ সাডেন একদিন ওই ওনার বলল যে দেখো আমাদের স্টোর বন্ধ হয়ে যাচ্ছে, তুমি কাজ খুঁজে নাও, এই আর কি তোমার আর লাস্ট পেমেন্ট যা ছিল সেগুলো দিয়ে দেয়। তো মিশেল তার খুব সমস্যা হয়ে যায় ওই সময়টা, মানে মিশেল যেটা বলছে আর কি, তো মিশেল বলল যে তার সমস্যা হয়ে গেছে তখন। তো সে যেহেতু চাকরি নাই, তো কি করবে, সে খুঁজতেছে চাকরি বিভিন্ন জায়গায়, সে নিউজ পেপারে ক্লাসিফাইড দেখে কোথায় জব দরকার বিভিন্ন জায়গায়। আর যেহেতু সে স্টুডেন্ট, পড়াশোনা শুরু করছে এর মধ্যে, তো তার জন্য বুঝে শুনেও নিতে হবে আর কি। তো ইটস ভেরি হার্ড। তো অনেক খুঁজে খুঁজে সে একটা অফার দেখলো যে বেবি সিটার নিডেড ফর টু নাইটস, মানে টু নাইটস, দুই রাতের জন্য বেবিসিটার লাগবে এক জায়গায়, অ্যান্ড দ্যাটস ইন দ্য উইকেন্ড, উইকেন্ডে তাকে বেবিসিটিং করতে হবে একটা ইসে। তো সে চিন্তা করলো যে ভালো, এবং যেই লেখা আছে যে এখানে, হ্যাঁ, যে খুব ভালো একটা পেমেন্ট করা হবে যে করবে। তো মিশেল চিন্তা করলো যে ইটস এ ভেরি গুড অপরচুনিটি, আই থিঙ্ক আমি যাই যে দেখি কি অবস্থা। তো সে লোকেশন দেখলো, লোকেশন হচ্ছে যে তার বাসার থেকে সে বাসে করে যদি যায়, বাস থেকে নেমে প্রায় 15-20 মিনিট হাঁটা লাগবে আর কি বাসায় যেতে গেলে। তো সে মোটামুটি এটা বুঝে শুনে সে তার মাকেও জানায় যে আমি এরকম একটা জায়গায় যাচ্ছি ইন্টারভিউ দিতে কথা বলতে, বলে সে ওখানে যায়। তো বাস স্ট্যান্ড থেকে নেমে হেঁটে হেঁটে যাচ্ছে, এবং সে অবাক হয়ে খেয়াল করে যে লাস্টে যখন সে ঢোকে সে বাসায় যাওয়ার জন্য যে জায়গাটা, সেটা হচ্ছে যেই মেন রোড ধরে সেটা আসছে, তারপর তাকে একটা ছোট্ট একটা রাস্তা দিয়ে হেঁটে যেতে হয়, এবং রাস্তাটা সুন্দরভাবে পেঁচায় পেঁচায় গেছে, এবং গাছ দুই পাশে বড় বড় গাছের সারি, এবং মোটামুটি দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে যে এখান থেকে আসলে মনে হয় এই বাড়ির মূল প্রপার্টি শুরু হয়েছে। বাড়িটা ইটস লাইক এ ম্যানশন, বুঝতে পারছে সে রাস্তাটা হেঁটে যে চলে গেছে বাসার দিকে। And at the end, when she reached at the end of that road, সেই জায়গাটার ওই পাশে কিন্তু আর কোনো বাসা নাই, ওইটাই হচ্ছে একমাত্র একটা স্ট্যান্ড অলোন হোম, আর তিনতলা একটা বাড়ি, এবং বিশাল ম্যানশনের মতো দেখতে, বিশাল সামনে যে গেট সেটাও অনেক বড়, এবং এই রাস্তা কিন্তু আসলে আসছে এই বাসা পর্যন্তই। তো সে বুঝলো যে বেশ মানে বৃত্তশালীর একটা বাড়ি এটা। তো সে ওখানে গেটে যে বলল, তাকে নিয়ে গেল ভিতরে গেটের যে গেটম্যান। তো নিয়ে যাওয়ার পর সে একটা জিনিস খেয়াল করতেছে যে বাসাটার মূল যে সেট আপ সেটি যেন কেমন, মানে তার কাছে খুব একটা মানে মানে ভালো ভাইব লাগতেছে না বাসাটার, মনটা যেন কেমন অস্থির লাগতেছে বাসাটা দেখে। যাই হোক, সে বাসাটার ভেতরে মানে সে ই করে বেল দেয় ওখান থেকে, এবং তারপর দেখা যাচ্ছে সেখানকার যে মহিলা, যে হাউসমেড আছে, সে আসে, এসে তাকে নিয়ে বসায়, লিভিং রুমে বসায়, তা খবর দেয়। তো যাই হোক, সেই ভদ্রমহিলা একজন আসে তার সাথে কথা বলতে। তো ভদ্রমহিলাকে দেখে তার কাছে একটু মানে অন্যরকম লাগে, কারণ মহিলাটা মানে একেবারেই মানে ব্ল্যাক একটা গাউন পরা, হ্যাঁ, তো মানে মানে একেবারে পুরো ব্ল্যাক গাউন, এবং লম্বা, বেশ লম্বা একটা ব্ল্যাক গাউন পরা, এবং সে গাউনের যে পেছনের অংশটা মাটিতে ছেঁচড়ে আসতেছে। মানে সাধারণত ঘরের ভেতরে কোনো অকেশন ছাড়া এই ধরনের গাউনগুলো মানে মানুষ পরে না আর কি, আর পুরো ব্ল্যাক গাউন। এটা হচ্ছে সাধারণত কোনো মর্নিং ডে হয়, যে মানে কোনো শোক দিবস বা এরকম কন্ডোলেন্স প্রকাশের জন্য কেউ পরে, সে দ্যাটস এ ডিফারেন্ট থিং। তো সেরকম কিছু না, হ্যাঁ, মানে মর্নিং কোনো ডে না, বা কোথাও যাচ্ছে না সে, সে মানে কোনো ফিউনারেলে যাচ্ছে না, কালো রঙের গাউন পরা, কুচকুচে কালো রঙের, যাই হোক, এবং এটা লাইক ভেলভেট অ্যান্ড সার্টিন দিয়ে বানানো, বেশ এক্সপেন্সিভ ভেলভেট সার্টিন নেট দিয়ে তৈরি করা একটা গাউন পরা মহিলাটা, বিশাল গাউন, ঝালোর একদম মাটিতে ছেঁচড়ে আসতেছে। তো মিশেলের কাছে একটু অন্যরকম লাগে যে মানে আশ্চর্য ব্যাপার, আমি আসছি একটা কাজ খুঁজতে। আচ্ছা যাই হোক, সে পরে ভাবে যে হয়তো তাদের অন্য কোনো কাজ থাকতে পারে বাসায়, হয়তো, যাই হোক, সে মহিলা এসে বসে। তো মহিলা তাকে পরিচয় দেয়, আমার নাম অ্যালিস, আমি এখানকার এই বাসার মালিক। তো তুমি তোমার কি অবস্থা, তুমি কি অ্যাপ্লিকেশন দেখে আসছো বলে? হ্যাঁ। তো মিশেল তার ই দেয়, তার যে সিবি, তার সিবিটা তাকে দেয় এবং সে সিবি দেখে, দেখে পরে তাকে বলে যে তুমি কোথায় থাকো কি ইত্যাদি টুকটাক কথা বলে তাকে বলে, দেখো আমার বাচ্চাটা কিন্তু আসলে অটিস্টিক, ওর একটু সমস্যা আছে, তো তোমাকে অ্যাকচুয়ালি আসতে হবে হচ্ছে, তুমি ফ্রাইডে নাইটে আসবা, ফ্রাইডে নাইটে এসে তুমি ফ্রাইডে নাইটটা পুরো থাকবা, স্যাটারডে থাকবা, সানডে মর্নিং এ তুমি যাবা এখান থেকে। অ্যান্ড আমার ওই দুই দিন আমার যে পার্মানেন্ট যে বাচ্চার ন্যানি ছিল, যে কেয়ারটেকার ছিল, সে আসলে ওই দুই দিন ছুটি নেয়, তো সে থাকে না। অ্যান্ড আমিও ওই সময় একটা কাজে যাই, তো তুমি ওই সময়টা আমার মেয়েকে দেখাশোনা করবা। আর বাসার মধ্যে মেড থাকে, বাট নট অল দ্য টাইম সে তোমাকে অ্যাসিস্ট করতে আসবে, মোটামুটি তুমি আমার বাচ্চার যে বেডরুম অ্যান্ড যে লিভিং রুম এটাই থাকবে তোমার প্যারামিটার, এখানে তুমি ওকে দেখবা আর টেক কেয়ার করবা, এই সে আর কি বুঝা দেয়। এবং তাকে যে পেমেন্ট বলে এটা শুনে তো মিশেলের মানে খুবই অন্যরকম লাগে, মানে বেশ ভালো একটা অ্যামাউন্ট বলে, তো মিশেল একটু অবাক হয় যে এত ভালো পেমেন্ট, তার সেই কফি শপের কাজের থেকে অনেক বেশি। তো সে বলে যে ওকে আমি করব, কাজ করব, রাজি হয়ে যায় একবারে, পেমেন্ট শুনে রাজি হয়ে যায়। তো সেই মহিলা বলে ওকে তাহলে তুমি চলে আসো নেক্সট এই যে ফ্রাইডে তুমি চলে আসো, আর তোমার সিভি তো আমি রাখলাম, এই তো তুমি আসার পরে সন্ধ্যার মধ্যে চলে আসবা, সন্ধ্যা 7-8টার মধ্যে, তারপর গো ফ্রম দেয়ার। তো মিশেল অ্যালিসের কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। তো বাসা থেকে বের হয়ে যখন যাচ্ছে তখনও তার কাছে কেমন একটা অশুভ অশুভ ফিল লাগে পুরো বাসাটাকে দেখে, কেমন জানি একটা থমথমে পরিবেশ চারিপাশে, এবং ওই ওই মানে তারা যেখানে থাকতো সেই অঞ্চলটা আসলে একটু গ্লুমি টাইপের ওয়েদার সব সময় থাকে, মানে কেমন জানি জায়গাটা তো, আর তার মধ্যে আবার এরকম, এবং মনে হচ্ছে যে ওই বাসার বাইরের দিকে যে ফুল গাছে ফুল ফুটে আছে সেগুলোও মনে হচ্ছে কেমন জানো। তো যাই হোক, এনিওয়েজ মিশেল আর এটা মাথা কেমন, সে বাসায় চলে আসে। অ্যান্ড যেদিন তাকে সন্ধ্যা আসার কথা, তো সেদিন সে মানে চিন্তা করে যে আমি আজকে মানে ইসে করে না আসি, বাসে করে না আসি, বাস চলতো, বাস সবসময় চলে, একদম রাতেও চলে সেখানে বাস, তো সে কিন্তু চিন্তা করে যে আজকে আমি যেহেতু আসতেছি আমার মাকে বলে আমাকে একটা রাইড দিতে, এখান পর্যন্ত নামাই দিতে গাড়িতে। তো এখন তার মাও জানলো সে মেয়ে কোথায় আছে, তো মিশেলের আম্মু ওই দিন তাকে ড্রাইভ করে নিয়ে আসে, এসে সেই বাসার সামনে নামাতে, তো মা বলে যে রাতে আসছে তো সন্ধ্যার পরে পুরো অন্ধকার, বলে যে তুই এখানে আসছিস জায়গাটা কেমন, মানে এটা অ্যাওয়ে ফ্রম দ্য মনে হচ্ছে যে পুরো ক্রাউডের থেকে দূরে, এবং এখানে একলা একলা থাকতে ভয় লাগবে না? মিশেল বলে আরে না কিসের ভয়, এসে বলে সে তার মার কাছ থেকে বিদায় নিয়ে বাসাটা দেখা দেয়, বলে যে এখানে, যাই হোক সে বাসা ঢুকে, ঢোকার পরে দেখে যে অ্যালিস তাকে নিয়ে আসছে এবং অ্যালিসের মেয়েকে নিয়ে আসছে, মেয়ের নাম হচ্ছে অ্যামা, এগুলো ছদ্মনেম সে বলছে, নীলা বলছে যেগুলো ছদ্মনেম, যাই হোক। তো নিয়ে আসছে অ্যামাকে এবং দেখলো যে অ্যামা একটা মেয়ে, তার বয়স 10-11 বছর বয়স, অ্যান্ড সে অ্যাকচুয়ালি সে হুইল চেয়ারে বসে এবং ঠিক মতো কমিউনিকেট করতে পারে না, তার সাথে মানে একটু বুঝে শুনে কমিউনিকেট করতে হয়, তো ও বুঝে নিল, এবং মিশেল খুব ফ্রেন্ডলি ছিল তো সে মোটামুটি এটার সাথে অ্যাডজাস্ট করে নেয়। তো ওকে বলে যে অ্যালিস বলে যে আজকেই তোমার ফার্স্ট ডে, তো মেইড তো থাকবে, মেইড আজকে একটু তোমার সাথে প্রয়োজন হলেই তোমাকে অ্যাসিস্ট করবে, কোনো অসুবিধা নেই, আর আমি যাচ্ছি দেখো কি অবস্থা, এই বলে সবকিছু বুঝা টুজাই দিয়ে তাকে চলে যায়। সে দেখে যে মিস অ্যালিস চলে গেল বাসার থেকে, তো মিশেল বাসায় থাকে, মেইডের সাথে কথা বলার চেষ্টা করে, মেইড খুব একটা কথা তার সাথে বলে না, অল্প কথা বলে, মেইড তাকে শুধু একটা কথা বলে যে তুমি যখন উপরে থাকবা আমাকে নিয়ে উপরেই থাকবা, নিচে কম আসার চেষ্টা করবা, নিচে আসার দরকার নাই, আর স্ট্রেঞ্জ যদি কিছু মনে হয় সেগুলো নিয়ে এত মাথা ঘামাবা না। মিশেল বলে স্ট্রেঞ্জ এর কি আছে, মানে স্ট্রেঞ্জ জিনিস আমি কি মাথা ঘামাবো, স্ট্রেঞ্জ কিছু আছে নাকি, বলে না অনেক পুরনো বাড়ি, অনেক পুরনো ম্যানশন, এখানে তো অনেক রকম স্মৃতি থাকে বুঝছো না, আর এ তো বুঝোই তো, তুমি তো ইংল্যান্ডে থাকো জানো তো, তো এগুলো নিয়ে মাথা ঘামো না। তো মিশেল বলে যে আমি এগুলো নিয়ে মাথা ঘামাই না, এগুলা সুপারস্টিশনস, কারণ ওখানে অনেকেই এই গোস্ট ব্যাপারটা নিয়ে বেশ কনসার্ন, অনেকে এগুলো বিশ্বাসও করে, ওখানে আছে ইংল্যান্ডে কিন্তু অনেক মানুষই আছে যারা ওখানকার নেটিভ পিপল, যারা তাদের মধ্যে একটা শ্রেণী আছে যারা মোটামুটি ভালোই এইসব ব্যাপার নিয়ে তাদের বিশ্বাস আছে। তো যাই হোক, তো মিশেল বলে যে না আমি এতটা মাথা ঘামাই না, আই এম নট সুপার ন্যাচারাল ফ্রিক, আই ডোন্ট থিঙ্ক অ্যাবাউট ইট, মানে এটা নিয়ে আমি মাথা কম ঘামাই। তো যাই হোক, সে বাসায় চলে যায় এবং মানে তার ঘরে চলে আসে, বাচ্চাটাকে নিয়ে বাচ্চাটার সাথে সে কথা বলে, কমিউনিকেট করে, মোটামুটি তার জিনিসটা সে বুঝে নেওয়ার চেষ্টা করে এবং ভালো সময় কাটায়। তার ফ্রাইডেটাও মোটামুটি ফ্রাইডে রাতটা, তারপর স্যাটারডে সারাদিন সে বাচ্চার সাথে থাকে, তো এরকম করে সানডেতে তার সময় মতো সে চলে আসে। তো এরকম কয়েকটা উইক সে যায় আর আসে, এর মধ্যে স্ট্রেঞ্জ আর কিছু দেখে নাই। তার কাছে ইন দ্য মিন টাইম বাসাটা যে তার কাছে বেশ ভয় লাগতো বা অন্যরকম লাগতো সেটা অনেকটা কমে গেছে, মানে কেমন যে ভয় মানে কি একটু অন্যরকম লাগতো আর কি, সেটা কমে গেছে। কারণ লাস্ট বার সে যখন গেছিল তখন সে বাসাটার আশেপাশের জায়গাগুলো ঘুরে দেখছে, মানে প্যারামিটারের বাইরে। সে মেইডকে শুধু বলছে যে আমি একটু বাইরে যেতে চাই, মেইড বলে যে আচ্ছা হাঁটো তুমি, জাস্ট ডোন্ট গো ইন টু দ্য সেলার, সেলারে যাবানা, সেলার বেজমেন্টের অংশে যাবানা, ঘুরো তুমি বাসার আশপাশ দিয়ে। অ্যান্ড বাসার একদম পেছনের দিকটা তুমি দেখবা যে ওই জায়গায় কিন্তু অনেক গাছগাছালি, ওই জায়গায় আই থিঙ্ক ইটস ইউ বেটার নট গো ইন দ্যাট প্লেস, ওখানে যেও না তুমি, বেটার অফ দ্যাট প্লেস, ওখানে যেও না। তো মিশেল বলে ওকে, তো মিশেল বের হয়েছিল, বের হয়ে সে হাঁটতেছে, তখন অলরেডি মানে সে যে সময়টা বের হয়েছে সেটা সেদিন একটু আর্লি আসতেছে, তো মানে সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসছে, চারিদিকে কুয়াশায় ছেয়ে গেছে। তো হেঁটে হেঁটে সে যাচ্ছে, ঠান্ডা ঠান্ডা লাগতেছে, এর মধ্যে সে বাসার পেছনে অংশে গেল, দেখলো যে দূরে গাছ দেখা যাচ্ছে এবং একটা লন, বাসার পেছনে লন, লনের ওই পারে অনেক দূরে গাছ, এবং ওইখানে যে দাঁড়ায় তার কাছে একটু অস্বস্তি লাগতেছিল, মনে হচ্ছিল যে ওই দূরে গাছপালার ওখান থেকে কেউ তাকায় আছে তার দিকে, এরকম তার কাছে মনে হচ্ছিল, আর মানে একটু অন্যরকম। তো সে মানে গা কাটা দিয়ে ওঠার মতো একটা ব্যাপার। তো সে যখন পুরোটা বাসাটা ঘুরে আসতেছে তখন ডান পাশে হঠাৎ করে খুব কাছাকাছি সে কাঁ কাঁ শব্দ শুনে, এবং কাঁ কাঁ শব্দ শুনে তার গা কাটা দিয়ে ওঠে, এবং সে হঠাৎ করে তাকায় দেখে যে তার ওখানে কুয়াশা ছাওয়া, এই পুরো কুয়াশার মধ্যে থেকে একটা গাছের ডাল ওই পাশে, এবং ডালের উপর একটা বড় দাঁড় কাক বসা, সেটাই তাকে দেখে কাঁ কাঁ করতেছে এবং বেশ কর্কশ, এবং কাক যে চলে যাবে সেরকম না, কাঁ কাঁ করতেছে এবং অন্ধকার হয়ে যাচ্ছে এই অবস্থায়। তো মিশেল একটু অস্বস্তিতে পড়ে দ্রুত সে হেঁটে বাসার মধ্যে চলে আসে। তো এসে বাসার মধ্যে ঢুকে এবার একটু সেফ মনে হচ্ছে। ওই দিন মিশেল একটু একটা আশ্চর্য জিনিস খেয়াল করে, তার কাছে মনে হয় এটা আগে আমার চোখে কেন বা ধরা পড়ে নাই, যে বাসার সব কার্টেন গুলা একদম ব্ল্যাক কালারের, মানে ডিপ ব্ল্যাক, নুব কালারের, পুরো ব্ল্যাক, খুবই মানে এটা খুব অ্যাবনর্মাল মনে হলো তার কাছে, যে মানে এত ডার্কের ছড়াছড়ি কেন, অনেক কিছু সে দেখলো যে পুরো ডার্ক কালার। এবং সে ওই দিন একটু খেয়াল করলো বাসায় যতগুলো পেইন্টিং আছে, পেইন্টিং গুলোর মধ্যে কেমন যেন একটা অ্যাবনর্মালিটি আছে, সেটা সে খেয়াল করলো, তার কাছে একটু অন্যরকম লাগলো। যাই হোক, কেমন জানি তার কাছে আজকে জিনিসটাই অন্যরকম লাগতেছে আরো। তো সে হেঁটে চলে গেল রুমে, এমার রুমে, এবং সে দেখলো যে এমা শুয়ে আছে দূরে। তো ঘরে যখন ঢুকছে তার কাছে মনে হলো যে এমা যে শুয়ে আছে, এমা কারোর সাথে কথা বলতেছে এবং ফিসফিস করে, এবং খুবই অবাক কাণ্ড মিশেলের কাছে মনে হলো যে এমা কারোর সাথে কথা বলতেছে, সে আরেকটা কণ্ঠ শুনছে ঘরের ভেতরে। তো সে একবার চিন্তা করলো এখানে কি ওই মেয়ের আসছে, হাউস মেয়ের আসছে, বা তাদের ফ্যামিলির কোনো মানুষজন আসছে নাকি। তো পরে যখন সে পুরা রুমে ঢুকছে, মানে পুরা রুমটা দৃষ্টিগোচর হচ্ছে তার, রুমের মধ্যে কেউ নাই, এবং সে দেখতেছে যে এমা শুয়ে আছে, একদম চিত হয়ে শুয়ে আছে এবং সে কথা বলতেছে। তো মিশেল যে ঢুকছে ঘরে কিন্তু শব্দ হয়নি, কারণ ঘরের মধ্যে উডেন ফ্লোর হলো, কার্পেটিং করা, বেশ মোটা কার্পেট দেওয়া। তো সে যখন ঢুকছে পা ফেলে কোন রকম শব্দ হয়নি, সে দেখলো ওই চোখ বন্ধ করেই এমা তাকে বলতেছে হ্যালো মিশেল, মানে খুব মানে নর্মালি, মানে মানে সে যেন সে বুঝতে পারছে যে মিশেল আসছে। তো মিশেল একটু অবাক হয়ে গেল, সে এমাকে যে বললো যে হাউ ডিড ইউ নো দ্যাট আমি আসছি, দ্যাট আই ওয়াক ইন টু দ্য রুম, কিভাবে বুঝলো যে আমি রুমে আসছি। তো ওখান থেকে এমা বলতেছে ইয়া আই জাস্ট নিউ, আই জাস্ট নিউ, আমি জাস্ট জানতাম যে তুমি আসছো। তো খুব অবাক হলো সে। তো সে হেঁটে হেঁটে আমার কাছে গেল, আমার কিন্তু চোখ বন্ধ করা, তাই আমাকে সে বলতেছে যে তুমি উঠবা না, কিছু খাবা না, ফট করে আমার চোখ মিললো এবং সে অবাক হয়ে দেখলো যে আমার পুরো চোখ দুটা পুরো লালচে হয়ে গেছে, মানে পুরো যে সাদা যে হোয়াইট অংশটা থাকে পুরো মানে লাল, মনে হচ্ছে সেখানে রক্ত ঢেলে দিচ্ছে এরকম। এবং সে মিশেলের দিকে তাকায় একটা হাসি দিল, হাসিটা খুবই অন্যরকম, মানে মিশেলের বুকের মধ্যে ছ্যাঁত করে উঠলো। এবং পরবর্তী এক সেকেন্ডে মিশেল দেখলো যে এমা যে একবার পরের বার চোখ ব্লিঙ্ক করলো, চোখ বন্ধ করে খুললো, এবার তার চোখটা নর্মাল, স্বাভাবিক, এবং মনে হলো যে এমার আচরণটা আগের মতো হয়ে গেছে। মাঝখানে কয়েক সেকেন্ড বা কয়েক কি বলবো বা মিনিটখানিক তার আচরণ কিন্তু পুরাই ডিফারেন্ট ছিল। তো যাই হোক, সে অবাক হলো, সে চিন্তা করলো যে এটা কি আমার কোনো ভুল ওকে বোঝার, বা মানে আমি ভুল চিন্তা করতেছি। তো চিন্তা করে সে আমাকে জিজ্ঞেস করলো তুমি খাবা না, সে বলতে বলতে তো সে বলতেছে যে না খাবো না। তো সে বলছে না তোমার কিছু তো খেতে হবে, আমি যাচ্ছি নিচে, আমি আসতেছি তোমার জন্য, নিয়ে আসতেছি বলে স্ন্যাক্স নিয়ে আসতেছি, সে আবার নিচে নেমে যায়। তো সে নিচে যখন নেমে আসছে, সে নামছে কিচেনের কাছে আসছে, সে বুঝতে পারতেছে যে এখানে সেই যে হাউসমেট সে কিন্তু নাই বাসায়, এই জায়গায় নাই, সে হয়তো তার পেছনের দিকে তার কোয়ার্টার আছে, কোয়ার্টারে চলে গেছে। সে পুরা জায়গাটার মধ্যে মনে হচ্ছে একলা, এবং তার কাছে মনে হচ্ছে যে ওই পাশের যে দরজা, এক পাশে হচ্ছে সেলার, এক পাশে বেসমেন্টের নামার দরজা, মনে হচ্ছে বেসমেন্টের দরজার মধ্যে একটা শব্দ হচ্ছে, কেমন জানি হাম, একটা হাম হচ্ছে, এবং মাঝে মাঝে সেখান থেকে একটা শব্দ আসতেছে কেমন যেন। তো সে একবার ভাবলো এখানে কি ড্রায়ার চলতেছে কিনা, ড্রায়ারের শব্দ হচ্ছে কিনা। তো এগুলা সে চিন্তা করে সে মানে কাছে গেল, কেমন যেন একটা উইয়ার্ড শব্দ পাচ্ছে সে বেসমেন্ট থেকে, আবার মনে হচ্ছে সেলারের ওখান থেকে কেউ ফিসফিস করে কথা বলতেছে। তো এই শব্দগুলো সে শুনে তার কাছে একটু অ্যাবনর্মাল মনে হয়েছে, তো সে আর কোনো কথা না বলে সে স্ন্যাক্স গুলো বের করলো, যা যা দরকার নিয়ে সে উপরে চলে আসলো। তো উপরে এসে সে বাচ্চাটার সাথে, বাচ্চাটা খাবার দিল, নিজেও হালকা পাতলা খেলো, খাওয়ার পরে শুয়ে আছে। সে এমাকে বলতেছে তুমি ঘুমায় পড়ো, শুয়ে পড়ো, এবং সে নিজে পাশে একটা বই নিয়ে বসে পড়তেছে। তো একটা সময় এমা ঘুমায় গেছে এবং সেও কিন্তু আসলে একদম ঝিমায় ভুমায় ঘুমায় গেছে। তার কাছে হঠাৎ করে মনে হলো যে এমা ফিসফিস করে কথা বলতেছে ঘুমের মধ্যে, মানে তার সে অস্পষ্টভাবে শুনতেছিল, হঠাৎ করে সে চোখ মেলল, চোখ মেলে সে বুঝতে পারতেছে রুমটা অন্ধকার, রুমের ভেতরে কিন্তু একটা বেডসাইড ল্যাম্প ছিল, সেটা জ্বালানো ছিল হালকা করে, এবং আলোটা বন্ধ, পুরো রুম অন্ধকার, এবং সেই যে বাইরের জানালা দিয়ে হালকা চাঁদের আলো এসে পড়ছে রুমের ভেতরে, এবং এমা ফিসফিস করে কিছু বলতেছে, এবং কথাগুলো কেমন যেন মানে একটু অন্যরকম, এবং মাঝে মাঝে সে কেক 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 করে হাসতেছে, হাসিটা বেশ ভয়ের, মানে এটা মিশেলের একদম অন্তরাত্মা শুকায় গেল হাসি এবং কথা শুনে, মানে অন্যরকম। তারপর তার কাছে মনে হলো তাদের এই যে সে যেখানে শুয়ে আছে, আমার কিন্তু তার থেকে পাশেই শোয়া, মানে একটু ওই পাশে, তার মনে হলো যে তার যে রুমটা, রুমের একদম পায়ের কাছে ওই জায়গাটা অন্ধকার, ওই জায়গা দিয়ে কেউ হাঁটতেছে, এবং তার কাছে মনে হলো ফিসফিস ফিসফিস করে কথা আসতেছে ওইখান থেকে, এবং এর মধ্যে সে ওইখানে মনে হচ্ছে ফিসফিস করে হাসির শব্দ আসতেছে, কিন্তু ভয়ঙ্কর, মানে পুরো একটা ভয়ঙ্কর জিনিস, ওখানে কোনো মানুষ থাকার কথা না। এবং এমা বুঝতে পারতেছে যে কেউ একজন এটা করতেছে, এটা কোনো একটা এক্সিস্টেন্স, এটা কোনো একটা এক্সিস্টেন্স যে নাকি ফিসফিস করে কথা বলতেছে, এবং সেটা রিসিপ্রোকালি কমিউনিকেট করতেছে আমার সাথে, এমাও কিন্তু কথা বলতেছে, হাসতেছে, এবং দুজনে কমিউনিকেশন হচ্ছে। তো মিশেলের সারা গায়ে কাটা দিয়ে ওঠে, মানে ব্যাপারটা গায়ে কাটা দিয়ে ওঠার মতোই, সে প্রচন্ড ভয় পায়, সে চুপচাপ চুপচাপ শুয়ে থাকে, কিছু বলে না। অনেকক্ষণ পর দেখে আবার এমা নর্মালি নিঃশ্বাস নিচ্ছে এবং মানে সে ঘুমায় গেছে। তো মিশেল তখন মানে ভয়, প্রচন্ড ভয়, সে একদম রেস্টরুমে যেতে ভয় পাচ্ছে, সে আস্তে করে উঠলো, উঠে সে রুমের পায়ের দিকে আর গেল না, সে ল্যাম্পটা জ্বালানোর চেষ্টা করলো, ল্যাম্পটা টুস করে জ্বলেই, মানে হালকা একবার জ্বলেই টাস করে কেটে গেল লাইটটা। সে ফট করে দেখলো, হঠাৎ তার মনে হলো যে রুমের শেষ মাথায় কে একজন বসেছিল কালো একটা আলখাল্লা পড়ার মতো, এবং সে নাই, এক সেকেন্ডের মানে তার আলোটা নিভে গেল এবং ওইটাও শেট করে মনে হলো সরে গেল। তো আমার গায়ে প্রচন্ড কাটা দিছে, আমার ভয়ে মানে চুপচাপ এসে শুয়ে পড়লো পাশে। যাই হোক, ভয় এসে সারা রাত ওরকম, অনেকক্ষণ পর কখন ঘুমাইছিল খেয়াল নাই, তো ঘুম ভাঙলো বড়দিন দিনের বেলা, এবং দিনের বেলা সে যে নামলো, নেমে সে কিচেনে গেল, সবকিছু নর্মাল লাগতেছে দিনের বেলা, এবং সেই হাউস মেড যে ছিল সেও আসছে। তো তাকে সে বলতেছে যে এখানে কি মানে উইয়ার্ড কিছু হয় নাকি বাসায়, মনে হয় যে এলোমেলো শব্দ শোনা যায় বা কিছু, এখানে কি গোস্ট আছে নাকি। তো হাউসমেট হাসতেছে মানে মিচকি হাসি দিয়ে বলল যে আই থট ইউ ডোন্ট বিলিভ ইন গোস্ট, মানে আমি যতদূর জানতাম তুমি ভূত বিশ্বাস করো না। সে বলতেছে নো, আমি তোমাকে ওরকম কিছু বলি নাই, বাট আমি বলছি যে এসব নিয়ে মাথা ঘামাই না, আমার এসব নিয়ে ইন্টারেস্ট কম। তো বলে ওকে, তাহলে দেন ইটস ওকে, নাথিং স্ট্রং, বলতেছে যে বলে কেন তুমি কিছু দেখছো। তো সে বলছে না আমি দেখছি মানে আমার কাছে মনে হলো যে আমি কাউকে কথা বলতে শুনছি এখানে। অনেকটা হতে পারে হয়তো তুমি অন্য কোনো শব্দ শুনছো, তুরে কেউ কথা বলছে, গাছের পাতা নড়ছে, এরকম কোনো ব্যাপার স্যাপার। আর অনেক সময় তো এমাও ঘুমের মধ্যে কথা বলে, তুমি তো জানো সে স্বাভাবিক না, তার কিছু সমস্যা আছে, ঘুমের মধ্যে কথা বলে সে, এটা কিছু না, এটা ডাক্তাররা বলছে এটা নর্মাল। তো যাই হোক, মিশেল শুনে ওই দিন তার দিনের দিনের বেলা কাজ করে, এবং বাট ওই দিন তার বাসাটার ভেতরে কেমন দিনে গা ছমছম করতে থাকে সারাক্ষণ। তো একটা সময় বিকেলের দিকে হাউসমেট তাকে ওই দিন বলেই যায়, বলে যায় যে তোমাদের জন্য এই নাস্তা রাখা আছে, আমি যাচ্ছি, সো মানে ওকে গুড নাইট বলে চলে যায়। তোমার ডিনারে কি কি আছে সবকিছু। তো সন্ধ্যা হয়েছে, ইশার কাছে ওই দিন খুব মানে অস্বস্তি লাগা শুরু করছে মিশেলের কাছে। সে মানে কেন জানি তার কাছে ভয় ভয় লাগতেছে। তো সে উপরে উঠে আসছে, এসে দেখে যে অ্যামা শুয়ে আছে, এবং তারপরে সে হাঁটাহাঁটি করলো কিছুক্ষণ রুমে, এবং সে মেকশিওর করলো লাইট কিন্তু দিনের বেলা চেঞ্জ করছিল, বেড সাইড ল্যাম্প জ্বলতেছে, মেকশিওর করলো লাইট গুলো ঠিক মতো জ্বলতেছে, দুটাই জ্বালাই দিচ্ছে। তো অ্যামা তাকে আবার বললো যে তুমি দুইটা লাইট জ্বালা রাখছো কেন, বলে আমার মনে হচ্ছে যে একটু আলো দরকার। তা বলে সে আবার হাঁটলো, তো হেঁটে সে নিচে আসছে একটা ড্রিঙ্কস নেওয়ার জন্য। তো নিচে যখন আসছে সে এবারে সে শব্দ পাচ্ছে, সেই যে মনে হচ্ছিল যে কোন একটা শব্দ আসতেছে বেজমেন্টের দিক দিয়ে, মানে কেমন যেন একটা শব্দ মনে হচ্ছে যে একটা ঝালরের মতো একটা কিছু একটা কেমন একটা শব্দ, এবং মনে হচ্ছে ফিসফিস করতেছে কেউ। তো তার কাছে মনে হলো যে কোন একটা শব্দ, কি ব্যাপার এখানে এরকম, আমি সেনকেও পাইছি আজকেও, কি ব্যাপার। তো সে হেঁটে হেঁটে যায় সেই বেজমেন্টের কাছে, এবং গিয়ে সে দেখে যে মানে কান পাতে, ওইখানে কান পাতার পরে তার মনে হচ্ছে ওই পাশে কেমন যেন কথার মতো আসতেছে, নারী কণ্ঠে কেউ মানে উদ্ভট ভাবে কথা বলতেছে, গলা অন্যরকম করা, এবং সে শুনতেছে ওই পাশ থেকে, মানে ভীতিকর একটা ব্যাপার। তো কেন যেন মিশেলের খুব আগ্রহ চেপে যায়, খুবই আগ্রহ চেপে যায়। তো সে সাথে সাথে কিচেনের ড্রয়ার হাতায়, কিচেনের ড্রয়ার গুলো খুলে খোলার পর সেখানে একটা ফ্ল্যাশ লাইট আছে, সে ফ্ল্যাশ লাইটটা নেয়, নিয়ে চিন্তা করে সে আজকে নামবে সেখানে। তো সে আস্তে করে গিয়ে সেই বেজমেন্টের দরজাটা খুলে, কিন্তু খুবই আশ্চর্য ব্যাপার, খুব স্মুথলি খুলে যায়। বেজমেন্টের দরজার মধ্যে কোনো লক বা কিচ্ছু নেই, যদিও তাকে বলছে সেই বাসার মালিক অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ দ্য মেইড, দুজনই বলছে যে তুমি কিন্তু ইসে ঢুকবা না, বেজমেন্ট অ্যান্ড সেলার থেকে দূরে থাকবা। তো সে এইটা মানে গায়ে লাগায় নি, সে তখন কিন্তু এটাকে মানে মাথা মানে গা করে নাই। তখন ফার্স্টে ভাবছিল যে আমার তো ওখানে যাওয়ার কোনো প্রয়োজন হবে না, এখন তার কাছে মনে হচ্ছে যে এটা তো আসলে একটু দেখি কি ব্যাপার, এটা কিসের শব্দ হয় এখানে, মানে দেখে মনে হচ্ছে যে কেমন একটা মনে যে ড্রায়ার মেশিন চলতেছে, হ্যাঁ মানে কাপড় যেভাবে ঘুরে সেরকম একটা শব্দ, আবার ফিস ফিস করতেছে কেউ, এবং বেশ ভীতিকর ব্যাপারটা। তো সে আসতে মানে যখন খুলে দেখে যে বেজমেন্টের দরজাটা খুলে গেছে, এবং সুন্দর কার্পেট করা, এবং নিচ থেকে একটা আলো আসতেছে, তার ফ্ল্যাশ লাইট জ্বালানো লাগবে না, নিচ থেকে আলো আসতেছে, কিন্তু আলোটা কাঁপা কাঁপা আলো, মনে হচ্ছে হালকা কেঁপে কেঁপে আসতেছে আলোটা, অ্যাজ ইফ লাইক কেউ মোমবাতি বা কিছু জ্বালালে যেরকম হয় সেরকম। তো সে আস্তে আস্তে করে নামা শুরু করে সে কার্পেট করা সিঁড়ি দিয়ে, খুব সন্তর্পণে নামে যাতে শব্দ না হয়, দেয়ালের সাথে মিশে একেবারে, রেলিং এর কাছে জানা দেয়ালের সাথে মিশে মিশে নামে। তো কারণ দেয়ালের কাছ থেকে ওই পাশে যে আলোটা আসতেছে সেটা এই পাশ থেকে আসতেছে, দেয়ালের কাছটা আবার অন্ধকার। তো সে একেবারে শেষ অন্ধকারের শেষ মাথায় গিয়ে সে চুপচাপ সিঁড়িতে বসে, মানে বসেই কিন্তু আসছে, সে মোটামুটি একটু নিচু হয়ে আসছে, বসে দেখতেছে যে একটা রুম, সেই রুমটার মধ্যে বেশ বড় একটা রুম, সেই রুমটার ওই জায়গায় একটা পেন্টাকল করা বড় একটা পাঁচকোনা তারা আঁকা, এবং সেই পাঁচকোনা তারার মাঝখানে একটা গাউন পরা মহিলা দাঁড়ানো, মোমবাতি চলতেছে, পাঁচকোনা পাঁচটা মোমবাতি আছে, এবং খুবই আশ্চর্যজনক ভাবে মোমবাতিগুলোর রং কালো, ব্ল্যাক কালারের মোমবাতি, ব্ল্যাক কালারের ক্যান্ডেল, পাঁচটা এরকম চলতেছে পাঁচকোনা, এবং মাঝখানে ব্ল্যাক একটা আলখাল্লা পরা, পুরাপুরি সেই মানে কালো কুচকুচে একটা আলখাল্লা, এবং সে আলখাল্লার নিজ পিছনের এজটা মাটিতে ছেছড়ে আছে। তার কাছে খুব মনে হয় যে আলখাল্লাটা মনে হয় আমি যে দেখছি অ্যালিসকে, এটা হলো অ্যালিসের সেই যে অ্যালিসকে দেখছি, অ্যালিসের সেই গাউনটাই এইটা, তার কাছে মনে হওয়া শুরু করে যে এটা অ্যালিসের গাউন। তো সে দেখতেছে ওই যে নারী কণ্ঠটা, সেটা দেয়ালের মধ্যে কিছু আঁকি বুকি আঁকা অনেক কিছু, এবং ও আরো কিছু হাড় হাড়গোড় রাখা আছে, ইটস লাইক মানুষের কিছু কঙ্কালের অংশ রাখা, আর দেয়ালে কিছু আঁকি বুকি আঁকা, সে আঁকি বুকির দিকে তাকায়, সে কিছু একটা পড়তেছে জোরে জোরে, গলা কাঁপায় কাঁপায়, এবং খুব ভয়ঙ্কর একটা কণ্ঠ, মানে যে কণ্ঠটা স্বাভাবিক না। তো মিশেল বুঝতে পারতেছে এখানে কোন ব্ল্যাক ম্যাজিক চর্চা হচ্ছে, সে বুঝে গেছে, বাট এটা কে এখানে, মানে এই যে এই বাসার মধ্যে সে আছে, একটা অটিস্টিক বাচ্চা নিয়ে এখানে কে করতেছে কাজটা, এবং এখানে কি সে হাউসমেড ইনভলভ এগুলোর মধ্যে কিছু। তো সে নানা রকম প্রশ্ন এবং ভয় নিয়ে সে ওখান থেকে জিজ্ঞেস করছে, হু আর ইউ, হু আর ইউ যে জিজ্ঞেস করছে, দেখলো যে সাথে সাথে ওই যে মন্ত্র পড়তেছিল মন্ত্র পড়া থেমে গেল, সে ঘুরে তাকালো, এবং ঘুরে তাকানোর পর মানে একেবারে অন্তরাত্মা কেঁপে উঠলো মিশেলের, কারণ সে দেখলো সামনে দাঁড়ায় আছে অ্যালিস নিজে, মানে বাড়ির যে মালিক অ্যালিস সে নিজে, এবং তার মুখের মধ্যে মনে হচ্ছে লাল রঙের ফেস পাউডার দিয়ে পুরো লাল করে ফেলছে পুরো মুখটা, এবং চোখের যে হোয়াইট অংশটা এটা পুরো লাল হয়ে গেছে, মানে পুরো লালচে টাইপের, এবং মুখের যে ফেস পাউডারটা মুখটার মধ্যে লাল ফেস পাউডার দেওয়া পুরো। এবং সে তাকে দেখে খুললো বিচিত্রভাবে, দাঁত বের করে জিভ বের করে দিল মুখের ভেতর থেকে এবং ই করে একটা শব্দ করলো। এটা শুনে আসলে মিশেলের মাথা ঠিক থাকলো না, এক সেকেন্ডের মধ্যে সে ঝেড়ে দৌড় দিল সেখান থেকে, এবং সে ঝেড়ে দৌড় দিতে যেয়ে তার পা মচকা একবার সে পড়ে গেল দুই সিঁড়ি, আবার সে উঠে আবার দৌড় দিল, এবং সে আর আসলে কিছু মনেই করতে পারে, সে এক দৌড়ে সদর দরজা খুলে, সে আর বাসার ভেতরে কত চিন্তাই করে নাই, তার ফোনটা কিন্তু রেখে আসছে বেডরুমে, সেই এমআর বেডরুমে, সে ওই ফোনের কথা চিন্তা করে নাই, সে ঝেড়ে দৌড়ে মেন রোড দিয়ে বের হয়ে গেল, মেন রোড দিয়ে বের হয়ে গেল, যে সে দেখে যে তাদের যে মূল দরজা, মানে মূল যে মানে লোহার দরজা, বড় একটা দরজা, সেটা লাগানো, গার্ড নাই, সে ঝাঁপায় পড়লো সেই দরজার উপরে এবং দেখলো দরজাটা লক করা, দরজাটার ভেতর লক আছে, স্বয়ংক্রিয় লক, এবং সে তখন কোনো মতে হাঁচড়ে পাঁচড়ে সেই দরজার উপর দিয়ে মানে বেয়ে উঠে গেল, মানে তার এতটাই ক্রেজ কাজ করতেছে সে বেয়ে উঠে গেছে, এবং তার কাছে কেন জানি মনে হইতেছে যে সামথিং ইজ ফলোয়িং হার, সে ওই পারে ঝাঁপায় পড়লো আর কি, মানে দেয়ালের উপরে, এবং মানে সে দৌড়াচ্ছে, দৌড়ালো ওখান থেকে, এবং পুরো রাস্তাটা সে দৌড়াচ্ছে, মেন যে নির্জন রাস্তাটা পুরো দৌড়া যাচ্ছে, এবং তার পায়ের শব্দ হচ্ছে, পায়ের মধ্যে সে ঘরের যে একটা ই পড়া ছিল স্লিপার, সে স্লিপারের শব্দ হচ্ছে, ফটফট ফটফট করে শব্দ হচ্ছে, স্লিপার পড়া ছিল পায়ে, তার নিজস্ব যে স্নিকার পরে আসছিল সেটা ওই বাসায়, সে দৌড়ায় 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 সে মেন রোডে উঠলো, মেন রোডে উঠেও সে মানে দিশেহারা মতো তাকাচ্ছে, কোনো গাড়ি ঘোড়া নাই, তো সে বুঝতে পারলো এইখানে বাস স্টপ আছে, এবং রাতে তখন প্রায় দশটার মতো বাজে, তখনও বাস আসে সে জানে, সে দৌড়ায় বাস স্ট্যান্ডে গেল, বাস স্টপে যেয়ে সে দাঁড়ায় থাকলো, তো সেই বাস যখন আসলো সে দেখলো যে তার কাছে সেই একটা পাস ছিল, সে পাসটা তার পকেটেই থাকতো সবসময়, সে পাসটা বের করে সে বাসে, বাস আসছে বাসে, সে হুড়মুড় করে উঠলো, এবং তার সে ছাড়া আর তেমন কোনো প্যাসেঞ্জার ছিল না বাসে, তো যে ড্রাইভার সে হাঁ করে তাকায় আছে তার দিকে, কেমন যেন উদ্ভ্রান্তের মতো সে দেখতে, তাকে জিজ্ঞেস করলো বাস ড্রাইভার যে ইজ এভরিথিং অল রাইট, তো সে বলতেছে যে ইয়েস 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 এভরিথিং ইজ অল রাইট, সে কোনো কথা না বলে চুপচাপ বসে কাঁপতেছে থরথর করে বাসে, তো বাস ড্রাইভার বারবার তার দিকে তাকাচ্ছে আর চোখে, তো সে আর কিছু বলে নেই, তার যে ডেস্টিনেশন সেখানে এসে সে নেমে গেল, নেমে সে ওইখান থেকে আবার দৌড়ালো, দৌড়ায় সে যখন তার বাসার কাছাকাছি আসছে, বাসাটা দূর থেকে দেখে তার মনে হলো যে তার অনেক শান্তি লাগতেছে, সে ঝেড়ে দৌড়াইতে 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 তার বাসা আসলো, এসে উদ্ভ্রান্তের মতো বাসার মধ্যে বেল দিচ্ছে, কিল মারছে দরজায়, তো এক পর্যায়ে তার মা চলে আসলো, এসে মানে ভয়ের তো ভাবে দরজা করলো, তাকে দেখে তো তার মা প্রচন্ড ভয় পেয়েছে যে কি হয়েছে তোমার, তো সে তার মাকে বলল যে আমাকে বাসায় ঢুকাও প্লিজ, তার মা দরজা বন্ধ করে দিল বাসায় ঢুকায়, থরথর করে কাঁপতেছিল মিশেল, তো তার মা তাকে জিজ্ঞেস করলো কি হয়েছে তোমার কি হয়েছে, তো সে তখন মানে মাকে বলল যে আই এম স্কেয়ার্ড, তো তার মা তাকে শান্ত করলো অনেকক্ষণ, তারপর তার মা তার হাত মুখ মুছে দিল ঠান্ডা মানে কাপড় ভিজায় এনে ওয়ার্ম কাপড় দিয়ে মুছাই দিয়ে তারপর তাকে জিজ্ঞেস করলো যে মানে কি হয়েছে, সে যে ঠান্ডার মধ্যে এত দৌড়াইছে এটাতে তার মানে শরীর পুরো অন্যরকম হয়ে গেছে, তো তার মা ওয়ার্ম কাপড় দিয়ে তার শরীর একটা মানে একটা ম্যাসাজ দিয়ে দিল মানে মুছে ফেললো সবকিছু, তারপর তাকে জিজ্ঞেস করলো যে কি হয়েছে, তো সে তখন তার মাকে বলল যে কি কি দেখে আসছে সে, এগুলো শোনার পর তার মা পুরাই অবাক হয়ে গেল, হতবাক হয়ে গেল যে কি ব্যাপার, তো বলল যে এটা নিয়ে তো কারোর সাথে কথা বলা যাবে না, এবং সেটা খুব প্রভাবশালী মহিলা, বোঝায় যে এত বড় ম্যানশনের মালিক, তার মানে সে কি করতেছে বা কিছু করতেছে এটা এখানে প্রুফ করা যাবে না, তো রাতের বেলা তার মা মিশেলকে নিয়ে এবং তার মা বলল যে তুমি যে বাচ্চাটাকে রেখে আসছো বাসায় একা, বললো যে আমি একা কোথায় রেখে আসছি, আমি তার মাকে দেখছি, তার মা আছে নিচে, সে ওখানে কিছু একটা করতেছে, কোনো একটা রিচুয়াল করতেছে তার মা, তো তার মা ওইখানে আছে, আমি চলে আসি বাসার থেকে, আমি কি করব, তো তখন মিশেলের মা বলে যে হ্যাঁ এটা ঠিক, আসলে কিছু তোমার করার নাই, যেহেতু তুমি দেখছো অ্যালিসকে ওখানে আছে, তো সুতরাং তোমার কিছু করার নাই, এনিওয়েজ তো তুমি থাকো, রাতের বেলা তার মা মানে মিশেল একা শোবেই না, তার মা তার সাথে থাকলো, এবং রাতের বেলা সেদিন মিশেল তার বাসার বাইরে প্রচণ্ডভাবে কর্কশ শব্দে দাঁড়কাকের ডাক শুনলো, মানে দাঁড়কাক ডাকছে ভয়ঙ্করভাবে, এবং তার জানালার কাছে এসে তার জানলার কাছে সে বসে রাখছে, প্রচন্ড ভয় পেল, তার মাও ভয় পেয়েছে, এবং কারণ তার দুজনই শুনছে সেই দাঁড়কাকের ডাক, তো যাই হোক, এক সময় সকাল হলো এবং মিশেলের আম্মা তখন মিশেলকে নিয়ে যাবে চার্চে নিয়ে যাবে চিন্তা করছে। আসলে কোনো উপায় নেই, চার্চে যে চিন্তা করছে যে চার্চে যে একটু কথা বলবে মিশেলের ব্যাপারে যে মানে কি হয়েছে জিনিসটা, তো চার্চের ফাদারের সাথে। তো এই সময় ফোন আসলো, সেই মহিলা অ্যালিস মহিলাটা ফোন করছে। তো এসে বলতেছে মিশেলের মাকে যে আপনার মেয়ের কি হয়েছে আমি বুঝলাম না, আপনার মেয়ে কালকে আমার বাসা থেকে আমার মেয়েকে একা রেখে আমার বাচ্চাকে একা রেখে সে চলে গেছে, তার ফোন রেখে গেছে, তার জুতা রেখে গেছে, আর সে তো এটা ভালো কাজ করে নাই, সে তো আনস্টেবল একটা মেয়ে এবং মানে এইভাবে করার জন্য আমি চাইলে তার বিরুদ্ধে আইন অনেক ব্যবস্থা নিতে পারি, তো সে কেন এইভাবে চলে গেল। তো মিশেলের মা বলে যে আমার মেয়ে ওখানে যাবে না, সে অসুস্থ বলে সে ফোনটা রেখে দিল ঠাস করে। তো ওই মহিলা আবার বলতেছিল যে তার পেমেন্টও আছে, পেমেন্টগুলো নিয়ে যেতে বলেন। তো সে আর কোনো কথা শুনলো না, সে তার মা বললো আমার মেয়ে যাবে না, আমার মেয়ে অসুস্থ বলে ফোন রেখে দিল। তো যাই হোক, তো মিশেলের আম্মা তাকে নিয়ে গেল পরবর্তীতে চার্চে। চার্চের ফাদার তাকে দেখে, মিশেলকে দেখে বলল যে কোন একটা সমস্যার মধ্যে সে পড়ছে। তো তখন ফাদারের কাছে সবকিছু বলল, খুলে বলল এরকম, কিন্তু মানে তারা জাস্ট ওই মানুষটার পরিচয় দিল না যে কোথায় কি, জাস্ট বলল যে এরকম একটা ইনসিডেন্টের সম্মুখীন হয়েছে। তো ফাদার্স তখন তাকে জাস্ট ওই তাদের মতো ই করলো, ব্লেসিং করলো, ব্লেস করলো এবং তাকে হোলি ওয়াটার ছিটাই দিল এবং বলল যে তোমার সাথে সবসময় ক্রস রাখবা যাতে তুমি এরকম কোন সমস্যার থেকে বেঁচে থাকতে পারো। আর যারা এরকম ম্যাজিক চর্চা করে, ব্ল্যাক ম্যাজিক চর্চা করে বা স্যাটানিক ই করে তারা কিন্তু খুব খারাপ হয়, সো ইউ বেটার স্টে কেয়ারফুল, তুমি কেয়ারফুল থেকো। তো মিশেল তার মা মিশেলকে নিয়ে যেখানে থাকতো সেখান থেকে তার মা মুভ করে যায়, সে ওখানে আর থাকে না, পরবর্তীতে ওখান থেকে সরে যায়, অন্য একটা জায়গা থাকে এবং পরবর্তীতে মিশেল আস্তে ধীরে ওই ওই ইংল্যান্ড থেকে মুভ করে চলে যায় ইউরোপের অন্য একটা কান্ট্রিতে মানে পড়াশোনা পরে করার জন্য, কন্টিনিউ মানে আরো হায়ার স্টাডিজের জন্য চলে যায়। তো ইংল্যান্ডে যতদিন সে ছিল ততদিন কিন্তু বেশ ভয় পেত, সে বলছে যে বিভিন্ন সময় তার সামনে অনেক কিছু এসে পড়তো যেটা নাকি আনএক্সপেক্টেড এবং সে কখনোই এটা চিন্তা করত না যে জিনিসটা কিভাবে হলো, এটা সে হিসাব মেলাতে পারত না। সে এরকম আছে যে গাড়ি ড্রাইভ করে আসছে, সে একটু পরপর দেখতো রাস্তার মোড়ে একজন মহিলা দাঁড়ানো এবং সে পুরা হুড পরা, একটা কালো হুড পরা গাউনের মতো, এবং সে দেখছে দাঁড়ায় আছে এবং সে ওই মহিলাকে ক্রস করে যাওয়ার অনেকক্ষণ পর দেখতো যে আবার ওই মহিলাই দাঁড়ায় আছে কোথাও। তো এটা সে প্রায় দেখত ইংল্যান্ডে যখন থাকতো, তার এটা প্রায় হতো এরকম, এই মহিলাটাকে সে প্রায় দেখত সেখানে এবং আরো অনেক রকম দুঃস্বপ্ন দেখত, সে অনেক রকম মানে ভয়ঙ্কর ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখত। তো পরবর্তীতে ইউরোপে চলে আসার পর তার এই জিনিসটা কমে গেছে এবং সে এই জিনিসটা নিয়ে এতটা সাফার করত না। তারপরও ইউরোপে একা লাগার কারণে তার মাকে সে পরে নিয়ে আসে ওই দেশে, যে দেশে পরে মুভ করে সেখানে নিয়ে আসে এবং এখন তার মা তার সাথেই থাকে। আর এই ছিল নীলার শেয়ার করা মিশেলের স্টোরি এবং নীলা আমাকে বলেছে আমি যেন মিশেলকে একটা থ্যাঙ্কস দেই, তার স্টোরিটা সে শেয়ার করেছে এবং সে শুনলে খুশি হবে যে তার স্টোরিটা অন্য একটা ভাষায়, আরেকটা ল্যাঙ্গুয়েজে, অন্য একটা দেশের একটা শোতে শেয়ার হয়েছে। সো আইম গোনা থ্যাঙ্ক মিশেল ফর হার স্টোরি। ইফ ইউ আর হিয়ারিং দিস, আই নো দ্যাট ইউ উইল নট আন্ডারস্ট্যান্ড এনি অফ দ্য ওয়ার্ডস দ্যাট আই স্পোক হিয়ার অ্যান্ড আই সেড দ্য স্টোরি ইন বেঙ্গালি, দ্যাট ইজ আওয়ার মাদার টাং, it's basically Neela's mother tongue as well, and she got the story from you, and you know, I actually shared the story in my way, the way I seen it when I heard the story or read the story. I had a picture in my mind and I just shared it like that, and I loved it. I loved your experience that you have experienced somewhere. It was scary, and I don't know how many people will just, you know, be taking this as normal, seeing somebody doing this weird black magic somewhere. This is so scary. And especially in a lonely mansion. Anyways, thank you, Michelle. আর নীলাকেও ধন্যবাদ কাহিনী কালেক্ট করে আমাদের সাথে শেয়ার করার জন্য, এবং আশা করব যে এরকম ভাবে কাহিনী শেয়ার করেছেন এবং করছেন ভবিষ্যতে সেরকম শেয়ার করবেন, আমরা এক্সপেক্ট করি আপনি আরো কাহিনী পাঠাবেন আমাদের কাছে। তো যাই হোক, এখন চলে যাব আবারও কয়েক সেকেন্ডের জন্য, ফিরে আসব আরো একটি কাহিনী নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। আর যারা সাবস্ক্রাইব করেননি কাইন্ডলি তারা সাবস্ক্রাইব করে দিন, যারা লাইক করেননি তারা লাইক করে দিন, যাতে করে অদ্ভুত রে অন্যরাও শুনতে পায়। চলে যাচ্ছি, ফিরে আসবো কয়েক সেকেন্ডের মধ্যে, আমাদের সাথেই থাকুন। পৃথিবীটা কিন্তু বেশ বৈচিত্র্যময়, কোন জায়গায় আমরা দেখব রাস্তার ভিড়, মানুষের কোলাহল, গাড়ি ঘোড়ার জ্যাম, হর্ন বাজছে, মানুষ বিরক্তভাবে চিৎকার করছে, তার পাশেই হয়তো অসংখ্য দোকান, সেখানে মানুষ কেনাকাটা করছে, অসংখ্য মানুষের ভিড়, পণ্যের পশ্চাৎ দিয়ে মানুষ বসে আছে রাস্তার পাড়ে, হয়তো অনেক রেস্তোরাঁ ভর্তি মানুষ খাওয়া দাওয়া করছে, খোশ গল্পে মেতে আছে, আবার খুব কাছাকাছি কোনো জায়গায় বিশাল এক কবরস্থান পড়ে আছে, কত শত মানুষ চিরনিদ্রায় শায়িত হয়ে সেখানে আছে, তাদের এক একজনের জীবনের গল্প এক এক রকম ছিল। আবার একই সময় খুব কাছাকাছি কোনো জায়গায় দেখবেন বিশাল অরণ্য পড়ে আছে, নিস্তব্ধ গাছ এবং প্রকৃতির শব্দ, চাঁদের আলো চারিদিকে ছেয়ে আছে, সেরকম একইভাবেই কিন্তু রহস্য চারিপাশেই ছেয়ে থাকে, আমাদের এই ব্যস্ত নগরীতে অনেক জায়গায় রহস্য ছেয়ে থাকে। এরকমই একটা ঘটনা পাঠিয়েছেন আকিব নামে একজন, এবং তিনি ঘটনাটা পাঠিয়েছেন মিরপুর থেকে। মিরপুরের কোনো এক জায়গায় তার বাসা, খুব ব্যস্ততম কোনো একটা জায়গায় তার বাসা, এবং সেখান থেকে তিনি কাহিনী পাঠিয়েছেন। তিনি অবশ্য লোকেশনটা লিখেছেন, আমরা যেহেতু স্পেসিফিক লোকেশন কোথাও শেয়ার করি না, এই জন্য আমি সেটাতে যাচ্ছি না। যাক, আমি চলে যাচ্ছি আকিবের ঘটনায়। আকিব 2022 সালে তার নানা বাড়ি বেড়াতে গিয়েছিল, তার নানা বাড়ি ধামরাইয়ের কোন একটা জায়গায়, এবং বেশ প্রাকৃতিক একটা জায়গা, বেশ মানে চারিপাশে নদী দিয়ে ছাওয়া, খুব সুন্দর একটা জায়গা সে বলেছে। তো যেখানে তার নানা বাড়ি করেছিল, জায়গাটা ছিল একটা পুরনো কবরস্থান, অতি পুরনো কবরস্থান। সেখানে সেই পুরনো কবরস্থান যখন নাকি মানে অ্যাকচুয়ালি বিলুপ্ত হয়ে যায়, মানুষ আর সেখানে কবর দেয় না, তো জায়গাটা পতিত পড়েছিল, তো তখন তাদের পারিবারিক সম্পত্তির হিসাব কিতাব যখন হয়, তার নানা সেখানে জায়গা পায় এবং সেখানে তার নানা একটা পাকা বাড়ি করে, দোতলা বাড়ি, এবং সেখানে বেশ বড় জায়গা নিয়ে বাড়ি, এবং বাড়ির পাশেই একটা বেলগাছ লাগানো হয়। সেই বেলগাছটা সময়ের পরিক্রমায় কালে ভদ্রে মানুষ সেটার পরিচর্যা করত, কিন্তু বেশ মানে ওয়াইল্ড ভাবে, বুনো ভাবে সেটা বেড়ে উঠেছে, এবং সেটার মানে একটা অসাধারণ বিন্যাস তৈরি হয়েছিল ডালপালা দিয়ে, যেটা বাড়ির ছাদ পর্যন্ত চলে আসতো এবং সেখানে বেল ধরে থাকতো। কিন্তু অনেকে সেখানে আসলে বেল খেত না, বেল অনেকে নিত না, কেউ কেউ হয়তো নিয়ে যেত, বাট মানুষজন ছুতো না, কেন জানি বেল গাছটাকে মানুষ একটু ভয় করে চলত, সমীহ করে চলত। তো যাই হোক, এটা হচ্ছে আকিবের নানা বাড়ির সেই বেলগাছের ঘটনা। তো আকিব গিয়েছিল 2022 সালে নানা বাড়ি বেড়াতে, এবং সেখানে গিয়ে বেশ ভালো সময় কাটাচ্ছিল। তো একদিন সেখানে শুয়ে আছে, সারাদিন তার মতো সময় কাটিয়েছে, সন্ধ্যার পরে পরিবারের সদস্যদের সাথে গল্প করেছে, এবং রাতের বেলা তাকে যেখানে শুতে দেওয়া হয়েছিল তার রুমে সম্ভবত মামা সেখানে ঘুমাত, এবং আকিবও সেই একই রুমেই ঘুমিয়েছিল। তো বেশ রাত হয়েছে, এরকম সময় আকিবের বান্ধবী তাকে ফোন করে। তো ফোন করার পরে আকিবের কাছে মনে হলো যে আসলে এখান তো জোরে কথা বলা যাবে না, মামা আছে সামনে, উঠে যেতে পারে ঘুম থেকে। তো আকিব আস্তে করে তার ফোনটা নিয়ে সেখান থেকে উঠে যায়। তো উঠে গিয়ে সে আস্তে আস্তে হেঁটে যায়, তার প্ল্যান হচ্ছে সে ছাদে যাবে, সে ছাদে গিয়ে মানে ফোনে কথা বলবে, এবং ছাদটা তার কাছে বেশ লাগতো। আকিব কিন্তু সেই বেল গাছ থেকে বেল নিয়েছে দিনের বেলা এবং খেয়েছে অতীতে, তো সে এটাই তার প্ল্যান যে আবার ছাদে যাবে, ছাদে গিয়ে ফোনে কথা বলবে, এবং ছাদে তার বেশ লাগবে, বেশ সুন্দর জায়গা। তো সে আস্তে করে বাসা থেকে বের হয়ে যায়, দরজাটা আস্তে করে চাপিয়ে দেয় এবং হেঁটে হেঁটে উঠে যায় ছাদে, দ্বিতীয় তলার ছাদ, এবং সেখানে গিয়ে সে দরজাটাকে আস্তে করে টেনে ধরে, মানে দরজার শেকল দিয়ে লাগানো, সেটা আস্তে করে টেনে সে খোলে। তো ছাদের দরজাটা একটু টেনে ফাঁক করার পরপর আকিবের বুকের মধ্যে ছ্যাঁদ করে ওঠে, কারণ সে সামনে তাকিয়ে দেখে বেলগাছটা যে মিলে আছে ডালপালা, সেটার মধ্যে অসংখ্য চোখ তার দিকে চেয়ে আছে, এবং চোখগুলো জ্বলছে, যেমন রাতের বেলা বেড়ালের চোখ যেরকম জ্বলে সেরকম অসংখ্য চোখ, জোড়ায় জোড়ায় চোখ তার দিকে তাকিয়ে আছে, এবং কেমন একটা গড়গড় গড়গড় শব্দ করছে। কয়েক সেকেন্ডের জন্য খুব ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা হলো আকিবের, মানে সে আসলে তার শরীরে সব রোম দাঁড়ায় গেছে, বুকের মধ্যে ছ্যাঁদ করে উঠছে, এবং সে মানে অন্যরকম একটা ভয় পেয়েছে, যে ভয়টা সে ডিসক্রাইব করতে পারছিল না তার লেখায়। সে বলেছে যে এমন একটা ভয় পেয়েছিলাম যে এই ভয়টা আসলে মনে হচ্ছিল এই জগতের কোনো জিনিস না, মানে আমি যে কোথায় আছি, কি করছি, কিছুই বুঝতে পারছি না, শুধু তাকিয়ে দেখলাম অসংখ্য চোখ বেলগাছের মধ্যে, অ্যাজ ইফ সেখানে অনেকগুলো প্রাণী বসে তার দিকে তাকিয়ে আছে, এবং সেগুলো চোখ জ্বলছে এবং তারা গড়গড় শব্দ করছে। তো আকিব আসলে আর কিছু করতে পারল, সে ধাপ করে দরজাটা লাগিয়ে দিয়ে সে ঝেড়ে দৌড় দিল সিঁড়ি থেকে, সে ঘরে চলে আসলো। ঘরে এসে কোনো মতে সে চাদরটা মাথার উপর টেনে চুপচাপ করে কাঁপতে কাঁপতে শুয়ে পড়লো। ফোনের দিকে আর তার কোনো আগ্রহ নেই, ফোনটাকে সে সুইচ অফ করে দিছে। তো কোন সময় যে ঘুমায় গেছে আকিব তার খেয়াল নাই। রাত পার হয়েছে, সকাল হয়েছে এবং সে চিন্তা করলো যে পরদিন যে ঢাকায় চলে আসবে, মানে বাসায় চলে আসবে। তার আসলে এমনিতেও বাড়িতে বেড়ানোর সময় চলে গেছিল এবং রাতের ব্যাপারটাকে তার কাছে একটা দুঃস্বপ্ন দুঃস্বপ্ন লাগতেছে এখন। তখন সে আর আসলে কে মানে রিয়েল ব্যাপার মনে হচ্ছে না, তার কাছে মনে হচ্ছে যে দিনের একেবারে দিনের সেই জলজলে আলোতে তার কাছে আর কিছু রহস্যময় লাগছে না। কারণ বাড়ির সবাই জেগে আছে, মামা খালা সবাই আছে, মানে অন্যরকম একটা পরিবেশ বাসার মধ্যে। এখন আর মনে হচ্ছে না যে আমি এরকম একটা সিচুয়েশনে ছিলাম বা কিছু একটা দেখেছি, মানে ওইটাকে একটা অন্যরকম রহস্যময়। তবে ছাদ সংক্রান্ত একটা ভয় তার মাথায় ঢুকে গেছে, সে কিন্তু দিনের বেলা ছাদে যাওয়ার সাহসটা করতে পারছে না। যাই হোক, আকিব প্রিপেয়ার হয়ে সে ঢাকায় চলে আসলো। তো তার বাসা মিরপুরের কোন একটা জায়গায়, এবং যে জায়গাটার কথা আকিব লিখেছে এটা বাসাটা, মানে ওই জায়গাটা আমি খুব ভালো মতন চিনি। আমি আকিবকে বলতে চাই যে ওই জায়গা দিয়ে কিন্তু আমি গভীর রাতে চলাচল করেছি আকিব, খুব গভীর রাতে, 12:30-12:00 সময়, এমন সময় আমি চলাফেরা করেছি। যেহেতু আমাদের বিজনেস একটা ছিল, সেখানে যাওয়ার জন্য অনেক সময় দিক দিয়ে যাওয়া পড়তো, প্রচন্ড ভিড় দেখে চলে যেতাম। এবং দেখা যেত আসার পথে আমি যদি কখনো মানে আমার কোনো সেখানে আমার কাজ শেষ করে আমি ব্যাক করে আসতেছি, দেখা যেত মেন রোডে না এসে আমি কি করতাম, সেই মাঝখান দিয়ে ঢুকে যেতাম সেই এয়ারপোর্টের পেছন দিয়ে, যে রাস্তাটা বাউনিয়ার যে রাস্তাটা দিয়ে চলে আসতাম, এবং পুরো রাস্তাটা আমি শর্টকাট মেরে ওদিক দিয়ে আসতাম। এই যে আসার একটা আরেকটা কারণ হচ্ছে জায়গাটা আমার কাছে বেশ অন্যরকম লাগতো, মানে একটু মানে একটু ভয় ফিল, মানে অসাধারণ একটা অবস্থা হতো। এবং সেখানে এসে আমি ট্রাকের ভিড়ে পড়ে এমনও জায়গায় চলে গেছি গলিগালা দিয়ে, আমি চিনতাম না, একদম ফাঁকা জায়গা যেখানে কিচ্ছু নাই, একটা ট্রাকের পিছে পিছিয়ে চলে আমি শেষ পর্যন্ত বের হয়েছি মিরপুরের এমন একটা জায়গায় যেখানে নাকি ওই যে মেট্রো রেল স্টেশন আছে। ওইখানে তখন মেট্রো রেল স্টেশন হচ্ছিল না, কেবল কাজ করতেছিল তখন, ওইরকম জায়গায় বের হয়েছি আমি। তো যাই হোক, মানে আমি কথার কাহিনীর বাইরে চলে গেলাম। আকিবকে জাস্ট জানানোর জন্য যে জায়গাটা আমি ভালো মতন চিনতে পারছি, আকিব আপনি যেটা বর্ণনা দিয়েছেন আমি খুব ভালো মতন চিনতে পারছি জায়গাটা। যাই হোক, তো আকিবদের বাসা মিরপুরে কোন একটা জায়গায়, এবং আকিব যখন ঢাকায় চলে আসে তার কাছে ওই দিন এসে সকালে মনে হচ্ছিল যে আচ্ছা যাক, সে মোটামুটি সেই গ্রামের কোন স্মৃতি তার মাথায় কাজ করতেছিল না। তো সে তার বন্ধুদের সাথে দেখা করে দুপুরের পরে, যে খাওয়া দাওয়া করে দুপুরে বন্ধুদের সাথে দেখা করে সন্ধ্যার সময় বাসায় আসে, এবং বাসায় এসে রাতের বেলা তার মতো সে ক্লান্ত হয়ে ঘুমাতে যায় বিছানায়। তো যখন ঘুমাতে গেছে সে শুয়ে আছে, তার ঘুম আসতেছে না, তার কেন জানি আজকে অস্বস্তি লাগা শুরু করছে। রুমটা অন্ধকার, মানে তার ঘরটা অন্ধকার, এবং অন্ধকার ঘরে সে শুয়ে শুয়ে ফিল করতেছে যে মনে হচ্ছে তার দিকে কেউ তাকায় আছে, মানে সেই যে একটা দৃষ্টি সে দেখছিল ছাদের মধ্যে, তার যে ফিলটা হয়েছিল ওরকম লাগতেছে, তার মনে হচ্ছে তাকে অসংখ্য চোখ দেখতেছে। সে ভালো মতন খেয়াল করতেছে তার ঘর কিন্তু অন্ধকার, বাইরের আকাশের আলো যতটুকু পর্দার ফাঁক দিয়ে পড়তেছে ঘরের মধ্যে হালকা একটা আলো সৃষ্টি হয়েছে সেটাতে, কিন্তু তার কাছে কেন মনে হচ্ছে যে অন্ধকার যে অংশটা ঘরের মধ্যে, তার ঘরের মধ্যে একটা কম্পিউটার টেবিল আছে, তার বিছানা, তার একটা ওয়ার্ড্রোব, তার কাছে কেন জানি মনে হচ্ছে অন্ধকারে ওয়ার্ড্রোবের উপর কেউ বসে আছে, তার এরকম একটা ফিল হচ্ছে, মানে কেউ একদিন বসে তাকে দেখতেছে, কিন্তু সে কিন্তু দেখতে পাচ্ছে না, বা সে কিন্তু কিছু ভয় পাচ্ছে। আসলে আকিব একটু ভয় পেয়ে গেছে। হঠাৎ তার মনে হলো তার যে বিছানা এবং কম্পিউটার টেবিলের ফাঁকের জায়গা দিয়ে ফ্লোর ভেদ করে মনে হয় একটা অবয়বের মতো উঠে আসলো, একটা কালো নিকষ কালো একটা অবয়ব মানুষের মতো, মানে সে বুঝতে পারছে ওটা একটা অস্তিত্ব, সেটা ফ্লোর ভেদ করে উপর উঠে আসছে, এবং বেশ ভয়ের একটা অনুভূতি হলো আকিবের। আকিবের আসলে সারা শরীরের দম রম দাঁড়ায় গেল, সে আসলে মানে কিছু চিন্তা করতে পারতেছে না। এই সময় একটা কুকুর ডাকা শুরু করলো তাদের বিল্ডিং এর কাছে, ভয়ঙ্কর শব্দে ডাকতেছে কুকুরটা, এবং আকিব একদম দেয়ালের সাথে সেটে গেল। কালো অবয়বটা তার বিছানা থেকে বেশ খানিকটা দূরে দাঁড়িয়ে মনে হচ্ছে তার দিকে তাকিয়ে আছে। আকিব কিছুই বলতে পারতেছে না, তার অবস্থা এরকম যে সে জ্ঞান হারায় ফেলবে। এই সময় হঠাৎ করে সে খুব ভারী একটা শব্দ শুনল, মনে হলো একটা কণ্ঠস্বর, বেশ গম গমে সুর, তাকে বলল তোর হায়াত আর 40 দিন আছে। এই বলে সেটা তার দিকে আরো এগোয় আসলো, মানে মনে হলো যে তার বিছানার দিকে এগোয় আসলো। আকিব একদম মানে দেয়ালের সাথে সেটে গিয়ে সে লাফ দিয়ে উঠে বসলো, মানে তার আসলে ওই সময় ভয় আর কিছু কেন, লাফ দিয়ে ধর্মর করে উঠে বসলো এবং সে ঝাঁপায় পড়লো সুইচের উপর লাইটের। সে উঠে লাইট জ্বালায় দিল রুমের, রুমের বাতি জ্বালায় দেওয়ার পর দেখলো রুমে কিচ্ছু নাই, রুমটা পুরো খা খা করতেছে। তো তার সারা শরীরের মানে রোম দাঁড়ায় গেছে, সে মানে ভয়ে থরথর করে কাঁপতেছে, চিন্তা করলো কি দেখলো আর কি শুনলো। সে বাতিটা জেলে সে উঠে গেল, উঠে যে সে দাঁড়াইলো তাদের বেলকনির সামনে। বেলকনির সামনে সে দেখতেছে যে তাদের ওখান থেকে বিভিন্ন অনেকক্ষণ পর পর কিছু সিএনজি ইত্যাদি যাচ্ছে রাস্তা দিয়ে। দেখে সে ভয়ে হঠাৎ করে মানে তার কাছে কেমন একটা মানে চাপা ভয় লাগা শুরু করলো। তার কানে সে বাজতেছে যে অবয়ব তাকে বলছে তোর হায়াত আর 40 দিন। হঠাৎ করে আকিবের কেন জানি মনে হলো যে তার বাসার মধ্যে কেউ আসছে এবং তাকে মারতে আসছে, এরকম তার একটা ফিল হওয়া শুরু হলো। এবং ফিলটা মানে বেশ জোরে শোরেই তার ফিল হচ্ছে, তার মনে হচ্ছে কেউ সিঁড়ি দিয়ে উঠে আসছে তাকে মারবে। এবং তার কাছে মনে হলো যে তার গেটের সামনে চলে আসছে এবং তার প্রচন্ড ভয় লাগা শুরু করলো তাকে মারতে কেউ আসছে। সে এতটাই ভয় পেল যে সে দৌড়ায় তার বাপ মার রুমে চলে গেল, যে নক করে বলতেছে যে আব্বা আম্মা উঠো 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 উঠো, বাবা মা তৈরি হয়ে গেছে, তারা গেট খুলছে, কি হয়েছে বলছে আমার মারতে আসছে। সে চিৎকার করতেছে বাপের কাছে আমাকে মারতে আসছে। তো তার বাবা বললো যে কে মারতে আসছে তোমার, কি ব্যাপার, বলে যে আমাকে মারতে আসছে। তার মাকেও বলতেছে, তো তার মা বলতেছে মাথা ঠিক কর কি হয়েছে তোর, কিভাবে কি হলো কি। তো সে তার মাকে বলতে মারতে আসছে। তো তার বাবা বললেন যে আচ্ছা দাঁড়া আমি দেখতেছি, বলে সে গেল। তো আকিব তার বাবাকেও যেতে দিবে না, তার কাছে কেন জানি মনে হচ্ছে যে তাকে মারতে আসছে। সে বলতেছে ডাকাত পড়ছে বাসা আমাকে মারতে আসছে। তার বাবা সাহস করে বলে এইসব কিছু না, দাঁড়া আমি যাচ্ছি, গেটের কাছে গেল। তার বাবা যে গেট খুলবে, আকিব বাসার তার রান্নাঘর থেকে বটি নিয়ে যে দাঁড়াইছে, সে চিন্তা করতেছে কে আসতেছে, তার কাছে কেন জানি মনে হচ্ছে তাকে মারতে মানুষ আসছে। অল অফ এ সাডেন ফর নাথিং, তো তার বাবা দরজা খুললো, দরজা খুলে দেখলো কেউ নাই বাসার সামনে, থাকার কথাও না, মানে কেউ নাই বাসার সামনে, নিচে গার্ড আছে ইত্যাদি ইত্যাদি, কেউ নাই। তার বাবা দরজা লাগাই দিয়ে বললো কি হয়েছে তোর, বলে দরজা লাগাই দিল তার বাবা। আকিব বটি ফেলে কান্নাকাটি শুরু করলো। হঠাৎ করে আকিবের প্রচন্ড রকমের বমি আসলো, সে ছুটে গিয়ে বমি করলো। তো তার বাবা মা বললো যে কি হয়েছে ছেলেটার, খুব ভয় পেলো, মাথায় পানি দিয়ে দেওয়া শুরু করলো। তা আকিব বমি করে তার মাকে বলছে ওই দেখো ওই দেখো, রক্ত রক্ত বমিতে, আসলে কিন্তু কোনো রক্ত নাই, এমনি বমি করছে সে। তো তার মা তো খুবই টেনশনে পড়লো, কান্নাকাটি শুরু করে দিল। তো দোয়া দুরুদ পড়ে তাকে বলল যে ছেলেকে ঘুমানোর ব্যবস্থা করি। তো বাবা মা দুইজনই তার সাথে থেকে অনেক তাকে শুশ্রূষা করলো। সে ভয়ে কাঁপতেছে, বাবা মাকে খামচায় ধরে রাখছে, তার মনে হচ্ছে কি একজন তার কাছে আসতেছে তাকে মারতে, এরকম প্রচন্ড রকমের ভয় পেয়েছে আকিব। ফর সাম রিজন ভয়ে, এবং সে মানে তার শরীর খারাপ, সে একটু পর পর বমি করার চেষ্টা করতেছে খালি পেট। তো তার বাবা মা দুজনে দোয়া পড়ে পড়ে ফু দিতেছে তাকে। এবং পরদিন তারা ডিসাইড করলো যে তার নানা বাড়িতে তাকে নিয়ে যাবো, ওখানে একজন বড় আলেম আছে, তাকে দিয়ে চিকিৎসা করবে আকিবের, যে মানে কি হয়েছে ছেলেটার দেখার জন্য। তো আকিবের নানাকে আগে খবর দেওয়া হলো। আকিবের নানা আসে, তিনি মোটামুটি প্রভাবশালী ছিলেন এলাকার, তিনি সেখানকার সেই আলেম সাহেবের সাথে কথা বলে বললেন যে হুজুর আপনাকে আসতেই হবে, আমার নাতির অনেক সমস্যা, ওকে দেখতেই হবে। তো আলেম আসলেন তাদের বাসায়, আসার পর আকিবকেও নিয়ে যাওয়া হলো এখান থেকে। এবং মানে খুব সে পুরো ভয় পেতেছিল, যাওয়ার পথেও সে মানে একদম ভয় ই করতেছিল, তাকে নিয়ে যাওয়া হলো এখানে। যাওয়ার পরে আলেম সাহেবের সামনে তাকে নেওয়া হলো। তো আলেম সাহেব তাকে দেখেই আকিব কেমন জানি আলেম সাহেবকে দেখেই ভূত দেখার মতো একটা অবস্থা, তিনি আলেম সাহেবকে ভয় পাচ্ছেন মনে হচ্ছে। মানে আকিবের যতটুকু সে বলে যে তার সেন্সে যতটুকু কাজ করতেছিল, আলেম সাহেবকে দেখেও তার মনে হচ্ছিল যে মানে আসলে মানুষকে মারার জন্য মানুষ হাসে, একটা কেমন জানি খারাপ একটা লুক তার কাছে, সেরকম লাগতেছিল আলেম সাহেবকে দেখে। তো সে এর জন্য ভয় পাচ্ছিল, তা তাকে অনেক কষ্টে কয়েকজন মিলে ধরে রাখে বাসার শান্ত করার জন্য। তা আলেম সাহেব বলে যে আসলে ওর উপর বদজিন আসছে, এই কারণে এরকম ব্যাপার, তা আমি রুকাইয়া করব। তো আসরের পরে ওই বাসায় তারা বসেন, বসে আলেম সাহেব প্রথম এসে তাদের তার মানে ইসের বাড়িটা, নানার বাড়িটা বলে আপনার বাড়িটাই বন্ধ দেওয়া উচিত, আপনার বাড়িটার মধ্যে উল্টা পাল্টা আছে, আপনি বাড়ি কোথায় বানাইছেন, যাকে আগে দেখেন নাই। তো নানা বলে যে না আসলে আমি দেখিনি, বলে আপনার বাড়ি তো মানে তৈরি হয়েছে এমন জায়গায়, এটা তো পুরো জিনদের অন্যরকম একটা রাস্তা, এখানে তো অনেক পুরনো কবরস্থানও ছিল আপনি জানেন না, এবং বাসার পিছনে ওইদিকে একটা বড় পুকুরও আছে বিশাল, এবং ওইটাও বেশ মানে রেপুটেড, আলেম সাহেব ভালোই জানেন ওই জায়গা সম্বন্ধে। তো বললেন যে ঠিক আছে, এখন আগে উনি শুরু করলেন কাজ। তো আসরের পরে তো এই আবিদকে নিয়ে শুরু হলো, আকিবকে নিয়ে শুরু হলো, আসরের পরে আকিবকে নিয়ে শুরু হলো সেই উনার রুকাইয়া। তো আকিবের কিন্তু কিছু মনে নাই, তার যতটুকু মনে আছে লাস্টে যে তাকে বসায় আলেম সাহেব তিনি দোয়া পড়া শুরু করলেন। তো সেই দোয়া যখন পড়তেছেন সেই দোয়া পড়ার টাইমটা মনে আছে, তারপর তার মনে হলো যে সে আস্তে 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 তার কেমন যেন সবকিছু ফিকে হয়ে গেল, তার আর কিছু মনে নাই সেখানে। তো যেটা সে শুনছে পরবর্তীতে যে তাকে তার ওপরে ওই জিনিসটাকে হাজির করা হয় যেটা নাকি তাকে পজেস করছিল, তাকে পজেস করছিল যেটা সেটাকে হাজির করা হয় সেখানে। আলেম সাহেব হাজির করেন এবং তাকে মানে এসেই সে খুব রুড ভাবে ব্যবহার শুরু করে এবং মানে গালাগালি, যেটা আমরা হরর মুভিতে দেখি কাইন্ড অফ ডিফারেন্ট, মানে কাইন্ড অফ লাইক দ্যাট বাট ডিফারেন্টলি, আসলে খুব অন্যরকম হয়, কিন্তু আমি নিজে দেখছি এরকম রুকাই আমার চোখের সামনে করা হয়েছে এবং অনেক স্ট্রেঞ্জ জিনিস দেখছি আমি। তো যাই হোক, তো এইভাবে আকিবকে জিজ্ঞেস করা হয়। তো হুজুর নাকি জিজ্ঞেস করেন তিনি যে তুমি কে, সে নাকি বলে যে আমি শয়তানের বংশধর। তো ওকে কেন ধরছো, বলে সে আমাদেরকে ডিস্টার্ব করছে, সে গভীর রাতে এসে আমাদের যে শান্তি বা আমাদের যে একটা সময় সেটাকে সে নষ্ট করছে, ওকে ওখানে আমরা মেরে ফেলতাম কিন্তু এই কোন একটা অংশ ছিল বাসার যেখানে নাকি তারা ঢুকতে পারবে না, সেটা বাড়ি করার সময় হয়তো ই করা ছিল, তারা ঢুকতে পারে না বাড়িতে। পরবর্তীতে তাকে ফলো করা হয়েছে এবং তাকে তারা মেরে ফেলবে এটা তারা বলতেছে। তখন আলেম সাহেবের সাথে ডিবিট হয় অনেক, সেই জিনের ডিবিট হয় এবং আলেম সাহেব তাকে ভয় দেখায় যে তোমাকে আমি ক্ষতি করব, তোমাকে কিন্তু আমি বন্দি করে ফেলবো, বন্দি করার অনেক ওয়ে আছে, আমি কিন্তু তুমি কথা না শুনলে তোমার বন্দি করা হবে, একদম বন্দি করে বোতলে ভরে একদম মানে মাটির নিচে বা সমুদ্রের নিচে পুঁতে দিব এটা। তো যাই হোক, সেই জিন অনেক কথাবার্তায় তো সে শুনতে চায় না, তারপরে ফাইনালি সেই জিন এগ্রি করে সে চলে যাবে, কিন্তু তাকে একটা ই দেওয়া হবে, বলছে যে এইখানে যে ওই বড় পুকুরটা আছে দিঘিটা, দিঘির কাছে একটা কালো ছাগল এক দামে কিনে ছেড়ে দিতে হবে রাতেবেলা, এবং ওইটা ডাকলে বা কিছু করলে ওইটাকে আর আনা যাবে না, ওইটাকে ছেড়ে দিতে হবে সারা রাত ওইটা থাকবে, বলছে যে ওইটাকে ছেড়ে দিতে হবে, ওইটা ডাকলে ওইটা ডাকতেও পারে ওইটাকে আনা যাবে না কিন্তু এখান থেকে, এক দামে কিনে নিতে হবে ছাগল, ওটা ছাগল হইতে হবে, ওটা মানে খাসি হইলে হবে না ছাগল। তো যাই হোক, তো আলেম সাহেব বলে আচ্ছা ঠিক আছে দেওয়া যাবে, ফার্স্ট ওনার এটা দিতে চান নাই, তো যাই হোক ওনার আকিবের নানা স্বীকার করলেন যে তিনি দিবেন। তো যাই হোক, ছাগল নিয়ে আসা হয় এবং এনে সেটাকে ছেড়ে দেওয়া হয় ওই জায়গায়, এবং আসলেই ছাগলটা ওখান থেকে হেঁটে যায়। তখন পর্যন্ত কিন্তু আকিবকে সেটা ই করে আছে, মানে পজেস করে আছে, ভর করে আছে আকিবের, এবং আকিবের চেহারা স্রোত নাকি অন্যরকম হয়ে গেছিল সম্পূর্ণ, মানে ভয়ঙ্কর, মানে যেটা নাই মানে তার মুখের অভিব্যক্তি তারপর তার আচরণ ডিফারেন্ট হয়ে গেছিল পুরাই, তো মানে পুরা, এবং সে একটু পরপর খ্যাক খ্যাক করে হাসে, এর দিকে তাকে যারা সামনে ছিল তাদের দিকে হাসে, অন্যরকম একটা অবস্থা। তো ওই ছাগলকে ছেড়ে দেওয়া হয়, ছাগল নাকি ওখানে যায় হাঁটতে হাঁটতে এবং মানে ম্যা ম্যা করতে থাকে অনেকক্ষণ, তারপর হঠাৎ করে ছাগলে কোনো শব্দ নেই এবং আকিব ঠেস করে পড়ে যায় বিছানায়। তো মানে তখন মানে সেই হুজুর বলে তাকে ছেড়ে দিয়েছে। তো যাই হোক, তাকে আকিবকে দোয়া করে ই করে পড়ে তড়ে দেওয়া হয়, তারপর বলা হয় যে অসুবিধা নাই, ছেলেকে এখন আর এখানে রাখেন না, এই বাড়িতেই রাখেন না, এখান থেকে সরাই দেন, যেহেতু ওকে বন্দি করিনি আমরা, ওই ওকে সরাই দেন। তা আকিবকে নাকি তার চাচার বাড়িতে পাঠায় দেওয়া হয়, তখন চাচার বাড়িতে পাঠায় দেয় এবং চাচার বাড়িতে আকিব কিছুদিন থাকে, ওখানে একটু সে ই ছিল, শান্ত ছিল। তো সেই যে হুজুর আকিবকে কিন্তু দোয়া দুরুদ পড়ে দেন এবং বলেন যে নিয়মিত একটা পানি দেন পড়া পানি খাওয়ার জন্য। তো বলে যে ওখানে থাকতে, চাচার বাড়িতে অনেকদিন থাকার পরে আকিব ব্যাক করে তাদের বাড়িতে, আবার তো নিজের বাড়িতে আর কি মিরপুরে ব্যাক করে। তো এখানে নাকি এখনো আকিব যেটা লিখছে যে এখনো নাকি তার কিছু সমস্যা হয়, যে তার বাসায় সে যখন মানে ঘুমায় থাকে রাতের বেলা, তার গায়ে নাকি অনেক সময় দেখে যে ধাক্কা দিছে কেউ এসে, ঠিক তার পিঠের মধ্যে এরকম ধাক্কা দিছে, ধাক্কা দিলে সে উঠে যায়, উঠে নাকি কোনো আর কাউকে দেখে না, তারপর নাকি এমনও সময় আছে এরকম ধাক্কা দিছে, ধাক্কা দেওয়ার পর সে যখন উঠে যায় সে ভালো মতো বোঝার চেষ্টা করে কে ধাক্কা দিল, তখন নাকি দরজার উপর থেকে তার বাবার কণ্ঠে তাকে ডাকে, আকিব আকিব বলে ডাকে, আবার সে যদি কোনো উত্তর না দেয় তখন নাকি হাসা শুরু করে ওই পাশ থেকে, মানে খুব মানে অন্যভাবে হাসা শুরু করে। আকিব তখন দোয়া পড়তে থাকে এবং দোয়া পড়তে থাকলে ব্যাপারগুলো আস্তে আস্তে শান্ত হয়ে যায়, মানে সে আর কিছু দেখে না তখন। তো এই ব্যাপারটা থেকে বাঁচার জন্য তাকে বলছে যে হুজুর বলছে যে শুধু এই জিনিসটা না, মানুষের এমনি আসলে প্র্যাকটিসিং হওয়া দরকার, তার সে যে ধর্মের মানুষ, ধর্মীয় প্র্যাকটিসগুলো করা দরকার। তো আকিব চেষ্টা করে তার মতো মানে হি ট্রাইজ ইজ বেস্ট চেষ্টা করে প্র্যাকটিস করতে যতটুকু সম্ভব, এবং এটার জন্যই সে মোটামুটি এখন এই জিনিসগুলো থেকে যতটুকু পারে মানে ভালো আছে আর কি, যতটুকু বেঁচে থাকতে পারতেছে। বাট এই জিনিসটা তার জীবন একটা সমস্যা হয়ে গেছে এবং এখনো গভীর রাতে আকিবার ছাদে যায় না এবং এ মানে উল্টাপাল্টা জায়গায় যায় না, মানে নির্জন জায়গা যেসব জায়গা দিয়ে এড়ায় চলে এখন ওসব জায়গা দিয়ে যায় না। তো এই ছিল হচ্ছে আকিবের কাহিনী এবং আকিবের ঘটনাটা আমার কাছে বেশ ইন্টারেস্টিং লাগছে এবং আসলেই কিন্তু অনেককে এইভাবে পজেস করে, যে পজেশনের জায়গাগুলো আমি কিন্তু অনেকের কাছ থেকে তাদের পজেস হওয়ার সময়টা বা কিভাবে সে হলো তার কাছ থেকে আমি শুনতে পারছি অনেকের কাছ থেকে, এবং অনেকে আমাকে শেয়ার করছে কোন মুহূর্তটা সে পজেস হয়েছিল এবং কিভাবে হয়েছিল। এর মধ্যে যে আরেকটা আমি ঘটনা আপনাদেরকে বলি যেটা আমার সাথে রিসেন্টলি শেয়ার করছে আমাদের ছোট ভাই আসিফ, আসিফ শেয়ার করছে, আমি এই ঘটনাটা একটু ছদ্ম নাম দিয়ে বা এইভাবে করে বলি যেখানে স্পেসিফিক কোনো পার্সনের কথা বলা হবে না। আসিফের পরিচিত একটা ফ্যামিলি তারা বেড়াতে গিয়েছিল কোন একটা শহরে এবং সেই শহরটা একটা বাংলাদেশেরই কোন একটা শহর যেখানে ভালো ট্যুরিজম স্পট আছে, বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করা যায়। তো তারা সেখানে যায় নিজেদের মতো ঘোরে ফ্যামিলির কয়েকজন মানুষ এবং একটা হোটেলে উঠে, হোটেলে উঠে যে হোটেলটা উঠছিল হোটেলটাও বেশ পুরনো একটা হোটেল, বেশ পুরনো হোটেল, অনেক আগের অনেক পুরনো একটা হোটেল। সেটা মানে পুরনো বলতে আমি বলছি যে ঐতিহ্যবাহী হোটেল, ঐতিহ্যবাহী হোটেল মানে বেশ পুরনো ঐতিহ্যবাহী হোটেল। তো সেখানে ওঠার পরে তারা বেড়ায় বিভিন্ন জায়গায় ঘোরে এদিক ওদিক যায়। তো ফাইনালি সেখানে তারা একটা মাজার জিয়ারত করতে যায়। তো সেখানে জিয়ারত করে আসে এবং যায় হচ্ছে ঠিক তাদের যাওয়ার সময়টা ছিল আসরের পরে মানে মাগরিবের আগে দিয়ে যে সময়টা, ওই সময়টায় যায় এবং সেই ফ্যামিলির মেয়েরা ছিল দুই তিনজন, তারা সাথে গিয়েছিল জিয়ারত করতে। যাই হোক, জিয়ারত করে আসে, আসার পরে ফিরে আসে তাদের হোটেলে এবং তারা তো আরো থাকবে সেখানে, আরো অনেক জায়গা আছে ঘোরার। তো বাসার ভেতরে হোটেলের মধ্যে তো তাদের মধ্যে একজন মেয়ে আর কি, তাদের কয়েক বোনের মধ্যে মানে কাজিন কয়েকজন ছিল তার মধ্যে একজন হোটেলের মধ্যে আসে, সে বলে শরীরটা ভালো লাগতেছে না, তো বলে তাহলে তুই রেস্ট নে। তাকে রেস্ট নিতে দিয়ে বাকিরা এদিকে এসে কথা বলছিল। তো অনেকক্ষণ পর তাদের মধ্যে এক কাজিন যায় ওর ওই রুমে, যায় ওকে দেখতে যে কি অবস্থা, কি বেরোবে নাকি। তো গিয়ে বলে দেখে যে সে প্রচন্ড মানে বেশ একটা ফিউরি নিয়ে উঠে বসে, মানে বিছানার মধ্যে শুয়েছিল, উঠে বসে একদম স্ট্রেট আপ উঠে বসে, তার চুলগুলো একদম এলোমেলো হয়ে আছে। সে বলে একদম কণ্ঠ মোটা করে বলে যে আমাকে এখানে নিয়ে আসছিস কেন, কেন নিয়ে আসছিস, এভাবে করে বলতেছে। এবং এই যে শুনে, এই যে কণ্ঠ শুনে যে সেই যে তার কাজিন ছিল সে ভয়ে একদমই হয়ে যায় এবং সে তারপর নাকি হা হা করে হাসতে থাকে, মানে খুব অন্যরকম আচরণ শুরু করে আর উল্টাপাল্টা কথা বলা শুরু করে এক একজনের সম্বন্ধে, এবং মানে ভয়ঙ্কর ভয়ঙ্কর অবস্থা, এবং বারবার বলতে থাকে ওকে আমি নিয়ে যাব, আমাকে ছেড়ে দে। তখন ওই পরিবারের যে কজন ছিল তারা ধরে, তার চেষ্টা করে তাকে ধরে রাখতে পারে না, অনেক শক্তি তার শরীরে। তো তার মধ্যে যারা পুরুষ মানুষ ছিল তারা ধরে ওই মেয়েটাকে তখন তারা বেঁধে ফেলে, ওইখানে বেঁধে ফেলে রেখে তারা তখন ওইখানকার খোঁজ নেয় এবং সেই হোটেলের লোকের সাথে কথা বলে যেখানে একজন বুজুর্গ আলেম কোথায় আছে, এরকম ব্যাপার হয়েছে। তো আলেম একজনের সন্ধান পায় এবং তাকে নিয়ে আসা, আলেম এসে তখন তাকে ঝাড়ে এবং রুকাইয়া করে। তো আলেমকে নাকি তখন বলে যে ওই মেয়ে ওখানে আসছিল ওই যখন মাজারে ঢুকছে আর কি, তো মাজারে ঢোকার পথেই নাকি সেই জিন ওখান দিয়ে যাচ্ছিল, তো সেই জিনের নজর পড়ছে তার উপরে এবং জিন তাকে পছন্দ করে ফেলছে, এখন তাকে বলছে তাকে আমি নিয়ে যাব। তখন আলেম তখন তাকে সেই রুকাইয়া করে, রুকাইয়া করে তাকে ওখান থেকে, আলেম অনেক জবরদস্ত আলেম ছিলেন, তিনি অনেক মানে খুব জ্ঞানী একজন আলেম ছিলেন, তিনি তাকে ওখান থেকে ই করে এবং বলে যে তোকে কিন্তু আমি এমন শাস্তি দিব যে তুই আর এখানে আসতে পারবি না, এই এলাকাতেই যাইতে পারবি না, যে পুরো জায়গাটা তোর জন্য নিষিদ্ধ করে দিব। যাই হোক, তাকে তারপরে মানে ছাড়ানো হয় এবং একদম সেই আলেম যখন চিকিৎসা করে চলে যান সেখান থেকে, তখন দেখে যে সেই নরম ধরম মেয়ে একদম নর্মাল, কিন্তু সে অনেক অসুস্থ হয়ে গেছে কারণ শরীরের উপর দিয়ে বিশাল ধকল গেছে তার। তো যাই হোক, যেই পরিবারের সাথে এটা ঘটছিল তারা কিন্তু মোটামুটি ভালো শিক্ষিত পরিবার, তাদের মানে কিন্তু মানে অনেকে আছে না মানুষ বলতে পারে যে কুসংস্কারাচ্ছন্ন বা এইসব নিয়ে চিন্তা করে, সেরকম কিছুই না, তারা বেশ শিক্ষিত ভদ্র পরিবার যারা নাকি এইসব জিনিস নিয়ে সাধারণত তাদের কোনো মানে অ্যাসোসিয়েশন নাই। এবং যেই মেয়েটাকে এরকম আসর করছিল সেই মেয়েটার পরিবর্তনটা ছিল চরম লক্ষণীয়, মানে এরকম হওয়ারই কথা না। তো সুতরাং এই যে মানুষকে যে পজেস করে এই জিনিসগুলো কিন্তু আসলেই সত্যি, এবং মানে হয়, অনেকের সাথে হয়ে যায়, এরকম হয়ে যায়। এবং আমি তো আপনাদেরকে বলেছি যে আমি নিজেই এমন একটা জায়গায় এরকম বলেছিলাম আপনাদেরকে, আমি অনেকবার অদ্ভুতরীতেই বলেছি যে আমি এরকম শুয়েছিলাম, হঠাৎ মনে হচ্ছিল আমার কপালে কেউ টাচ করে গেছে। আপনারা বিশ্বাস করবেন না, জিনিসটা এতই রিয়েলিস্টিক, মানে মানে এটা আসলে বর্ণনা কিভাবে করবো আমি বুঝতে পারছি না। এত রিয়েলিস্টিক জিনিস যে আপনি বুঝতে পারছেন যে আপনি এমন কোথাও আছেন যে জায়গায় কোনো মানুষ নাই, এবং সেই জায়গায় কে আপনার কপালে হাত রাখলো এসে, মানে খুবই ডেঞ্জারাস। এবং সাথে সাথে কিন্তু আমি লক হয়ে গেছিলাম, নড়তেই পারছিলাম না, মানে আমি লক পুরা। এবং আমি জানি যে পুরো এই বাসার মধ্যে পুরো নিচে তিনটা ফ্লোর, এবং আমি যেখানে আছি সেখানে চতুর্থ ফ্লোর কোনো মানুষ নাই। আমি একদম পুরো উপলব্ধি করতে পারছি সেখানে কোনো মানুষ নাই, এই চারটা ফ্লোরের মধ্যে মানুষ নাই, আমি এক একজন মানুষ। মাথার পেছনে একটা কবরস্থান যেটা প্রায় 300-400 বছরের পুরানো, ওইটা খ্রিস্টান গ্রেভিয়ার্ড, আর পাশে হচ্ছে বাংলাদেশের সর্বপ্রথম দিকের মসজিদ, সেটা মানে এরকম একটা অবস্থা। এবং সেই ফজরের আগের সময়টা ভয়ঙ্কর কিন্তু আসলে, মানে খুবই একটা অন্যরকম একটা মানে অনুভূতি। আমি কিন্তু ওই দিনই কিন্তু ওই বাসায় আমার শেষ থাকা, এরপর কিন্তু আমি আর থাকি নাই। তো ভয়ঙ্কর একটা অবস্থা, মানে আসলে মানে ওই বাসা বলে কথা না, মানে একা আপনি যখন থাকবেন কোথাও, একা থাকা কিন্তু আমাদের হাদিসেও এরকম নিষেধ করা আছে, সম্পূর্ণ একা একটা জায়গায় এভাবে থাকতে না, মানে পারত পক্ষে, মানে আপনি যদি নিতান্ত বাধ্য না হন তাহলে থাকতে নিষেধ করা হয়েছে। মানে আসলেই দেয়ার আর আদার বিইংস, যারা কিন্তু আমাদেরকে আসলে সবসময় সবসময় তারা মনিটর করছে, সবসময় দেখছে আমাদের, উইদাউট আস বিং নোন, আমরা জানি না কিন্তু, উইদাউট আমরা কিন্তু জানি না, হ্যাঁ উই ডোন্ট নোটিস দ্যাট, আমরা জানি না, কারণ অন্য ডিমেনশনে থাকে ওরা, ওই ডিমেনশন থেকে কিন্তু আমাদের দেখছে। আমরা অনলি তাদের দেখতে পাই যখন দে উইশ, যারা যা উইশ করে যখন তারা মানে ওয়েন দে উইশ টু শো দেমসেলভস, তখন কিন্তু আমরা দেখতে পারি, আদার দেন দ্যাট কিন্তু আমরা দেখতে পারি না, এটা কিন্তু হয় না। এবং আমরা যদি বলি যে আমরা এরকম দেখে ফেলি, হ্যাঁ ওদের মধ্যে কিছু কাইন্ড আছে, তাদেরকে হয়তো দেখা যায়, এটা অ্যাকর্ডিং টু হাদিস, আমি যা বলছি হাদিসের কথা অনুযায়ী, যে সেখানে একটা কাইন্ড আছে যারা মানে বিভিন্ন প্রাণীর রূপে থাকে, তখন তাদেরকে দেখা যায় নর্মালি, বাট যারা এই অন্য ডিমেনশনে থাকে তাদেরকে কিন্তু দেখা যায় না, তারা সেরকমই। তো যাক, এই ছিল এই বিশ্লেষণ, এবং এই যে একটা পজিশনের ঘটনা থেকে কিন্তু আমি এই পজিশনের ঘটনা থেকে কিন্তু এই মানে এই বাকি ঘটনাটা বললাম, যে আসিফের বলা একটা ঘটনা, এটা হয়তো বলা হতো না, ছোট্ট একটা ঘটনা ছিল আসিফের সেটা, এবং এটা তারপরে এই যে আমার এই ঘটনাটা আবার আপনাদের সামনে নিয়ে আসলাম। আর আজকের মতো আমাদের সময় শেষ হয়ে গিয়েছে, আমাদেরকে এখন চলে যেতে হবে। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, যারা অদ্ভুত অলিতে সবসময় ঘটনা পাঠান তারা ঘটনা পাঠিয়ে যেতে থাকেন, আর যারা নতুন শুনছেন তারাও আপনাদের ঘটনা পাঠিয়ে দিতে পারেন। আমাদের কাছে ইমেল করবার ঠিকানা হচ্ছে odbhutule@gmail.com, which is odbhutule@gmail.com এ পাঠিয়ে দিন আপনার নিজের সাথে ঘটা কোনো ঘটনা, অথবা আপনার পরিচিত জনের সাথে ঘটা কোনো ঘটনা, সেই মানুষটির কনসার্ন নিয়ে পাঠিয়ে দিন। পাঠিয়ে দিতে পারেন লিখে, পাঠিয়ে দিতে পারেন আপনার ভয়েস রেকর্ড করে। যদি ভয়েস রেকর্ড করে কাহিনী পাঠান, তবে একটা জিনিস খেয়াল রাখবেন যে আপনি রেকর্ডটা করবেন একটু নির্জন জায়গায় বসে, আর যে ডিভাইসটা দিয়ে রেকর্ড করবেন সেই ডিভাইসের সাউন্ড কোয়ালিটিটা, রেকর্ডিং সাউন্ড কোয়ালিটি আপনি সবচেয়ে টপে রাখবেন, মানে সবচেয়ে হাইতে রাখবেন। যেটা যদি MP3 রেকর্ড করেন চেষ্টা করবেন সেটাতে যদি মানে অ্যাজ মাচ ইট ক্যান গো, মানে যত উপরের দিকে যেতে পারে, 256 এর উপরে যা থাকে আপনি সেইভাবে রেকর্ড করবেন, তাহলে খুব ভালো ভয়েস কোয়ালিটি আসবে, তারপর আমরা সেটাকে এডিট করে আরো ভালো করতে পারবো। আর চেষ্টা করবেন মাইক্রোফোনটা মুখ থেকে 6-8 ইঞ্চি দূরে রাখতে, তাহলে পপ সাউন্ড আসবে না, আনলেস যদি একটা পপ ফিল্টার থাকে সেটা অন্য কথা, তাহলে সেভাবে করতে পারবেন আপনারা। যাই হোক, আর আরেকটা জিনিস খেয়াল করবেন, যদি ভয়েস রেকর্ড করে পাঠান, আপনার কাহিনীতে যেন কোন জাতি ধর্ম বর্ণ আঘাতপ্রাপ্ত না হয়, এটা একটু খেয়াল রাখবেন। এবং কারণ অদ্ভুত একটা নিতান্তই ভূতের ঘটনার অনুষ্ঠান, এটা কিন্তু আমরা ভয়ের ঘটনা শেয়ার করার জন্য অনুষ্ঠানটা তৈরি করেছি। এখানে কোনো কাটাকাটি মারামারি এই ধরনের ব্যাপারগুলো আমরা আনি না, মানে অতিরিক্ত গোর কোনো ব্যাপার এখানে নিয়ে আসি না, এটা হচ্ছে নিতান্তই ভূতের ঘটনার অনুষ্ঠান। মানে ভূতের গল্প শুনে আমরা যেমন ছোটবেলায় বেশ রোমাঞ্চিত হতাম, সেই রকম একটা অনুষ্ঠান, সেখানে আপনি চেষ্টা করবেন যে সেই রকম ঘটনাই যেন আপনি আমাদের সাথে শেয়ার করেন। আর আপনাদের লোকাল কোনো এলাকার মিথ বা লেজেন্ড সেগুলো শেয়ার করতে পারেন, কারো কাছ থেকে শোনা কোনো ঘটনা শেয়ার করতে পারেন, কোনো জায়গার ঐতিহাসিক কোনো ফ্যাক্ট যদি থেকে থাকে, ঐতিহাসিক কোনো ঘটনা প্রচলিত থাকে সেখানে, সেটা আপনি আমাদের কাছে শেয়ার করতে পারেন এবং আমরা আপনার ঘটনার মানসম্মত হলে অবশ্যই শেয়ার করে ফেলব। তো যাই হোক, আজকে আর কথা না বাড়িয়ে আমি বিদায় নিয়ে নিই। ইনশাল্লাহ সামনের সপ্তাহে আবার দেখা হবে আপনাদের সাথে। আর আরেকটা ব্যাপার কিন্তু আমি রিকোয়েস্ট করে যাব, যে যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, কাইন্ডলি সাবস্ক্রাইব করে ফেলুন, একটি লাইক দিন, শেয়ার করুন। এবং যারা মেম্বারশিপ অপশন জয়েন করতে পারছেন, বিদেশে বসে দেখতে পাচ্ছেন, জয়েন অপশনটা জয়েন করে দেখতে পারেন, সেখানে মেম্বারশিপ কন্টেন্ট আছে, মেম্বার্স কন্টেন্ট আছে এবং আরো অনেক কন্টেন্ট সেখানে জমা হবে। তো আল্লাহ হাফেজ, দেখা হবে ইনশাল্লাহ সামনের এপিসোডে। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। টাটা।